Royal Tiger Drink presents Jaha Bolibo, Shokto Bolibo. Recharge yourself. Bhul Shuddho Miliyei Manush. Apni jokhon bhul koren, apnar bibek tokhon ghumiye thake. Jodi keu na jane, to bibek jane apni koto boro bhul korechen. Poribar, somaj, rashtro আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
সপ্তাহান্তে আরো একবার রবিবার, প্রিয় শ্রোতা, আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। এই মুহূর্তে আমি আর জে কিবরি আপনার সঙ্গে রয়েছি এবং আমার মঞ্চ আলোকিত হয়েছে আরো একজন বন্ধু, নিজের জীবনের সমস্ত অপ্রিয় সত্য নিয়ে লাখো মানুষের মুখোমুখি হয়েছেন। আমরা অনুষ্ঠানের শুরুতেই আর জে রাজুর কাছ থেকে জেনে নেব কে রয়েছে আজকে আমাদের সাথে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কিবরি। আমাদের আজকের অতিথি ইমাম হোসাইন ইমন। 23 বছর বয়সী ইমন জন্মগ্রহণ করেছেন পটুয়াখালীতে, সেখানেই তিনি এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন। এরপর চলে আসেন ঢাকাতে। বেশ কিছু ভালো গুণ আমরা ইমনের মধ্যে দেখতে পাই, যেমন কয়েক মাস পরপরই তিনি রক্ত দিয়ে মানুষের উপকার করেন। এছাড়াও তার কাছ থেকে যাতে কেউ কষ্ট না পায় কখনো, সেদিকটাও তিনি বেশ লক্ষ্য রাখেন। সমাজের সবাইকে তিনি উপকার করার চেষ্টা করেন, গরিব দুঃখীদের পাশে থাকেন। এছাড়াও বেশ কিছু শখ রয়েছে তার, যেমন বই পড়তে ভালোবাসেন তিনি, সময় সুযোগ পেলেই তিনি বই পড়েন। এছাড়াও আরও একটি বিষয় রয়েছে, খেলা করতে তিনি ভীষণ পছন্দ করেন, বিশেষ করে দাবা খেলা। একজন সচেতন নাগরিক হিসেবে ইমনকে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এত ভালো গুণ থাকার পরেও ইমন আজ কেন যাহা বলিব সত্য বলিব মঞ্চে, সেটি জানতে চলে যাচ্ছি আর জে কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
অনেক অনেক ধন্যবাদ রাজু জানিয়ে দেওয়ার জন্য। আজকে আমাদের সঙ্গে রয়েছেন ইমাম হোসেন ইমন। ইমন, প্রথমেই যে প্রশ্নটি করতে চাই, যে বিবেক বোধটি আসলে কে জাগিয়েছে যে কারণে আজকে লাখো মানুষের সামনে আপনি কনফেস করতে চাচ্ছেন?
কিছুদিন আগে আমার বোনের বাড়ি হবিগঞ্জে মাধবপুরে, তো আমার যে আপন বোন, বড় বোনের বিয়ে হয়েছে আমার আপন খালাতো ভাইয়ের সাথে আর কি। তো আমার ওই খালাতো ভাই যে আবার বোন, তার আর কি কোনো বাচ্চা হয় না, তার তিন ভাইয়ের কারো কোনো বাচ্চা হয় না। তো আমার যে বড় ভাইগনা, দুইটা ভাইগনা আর কি, আমাদের যে বড় ও ক্লাস টুতে পড়ে আর কি, তো ওকে আর কি ওই আপুর কাছে দিছে, যে আমার আপুর নননের কাছে, ননন তো আমার খালাতো বোন, তো তার কাছে দিছে। তো আমার আম্মা আর কি কিছুদিন আগে গেছিল হবিগঞ্জে, তো আমি ও দেখার জন্য গেছিলাম। তো ওখানে যাওয়ার পরে, তো ও তো থাকে আরেক বাড়িতে, তো ওখানে যাওয়ার পরে আমি ওর স্কুলে গেছি। যাওয়ার পরে তারপরে ও বলতেছে, তুমি আমারে ছুইবা না, তুমি ধরবা না, তুমি তো চোর, চুরি করছো, তুমি তো এইটা করছো। তারপরে আমার খুব খারাপ লাগছে,
ছোট একটা বাচ্চার মধ্যে এই ধরনের ফিল।
হ্যাঁ, আমি চিন্তা করলাম যে ওরে তো আমি খুব ভালোবাসি, ওরে এত ভালোবাসি, ও আমার এই কথা বললো, তো তার চেয়ে তো থাকার চেয়ে আমার মরে যাওয়া ভালো। ওর মতো একটা ছেলে যদি এটা বুঝতে পারে, তাহলে আমি কেন বুঝবো না। তো তারপরে চিন্তা করছি যে আমি রেগুলার এই অনুষ্ঠানটা শুনি, তো আমি চিন্তা করলাম যে না, আমার আসলে বলতে হবে, আমি যদি না বলি তাহলে আমি সহ্য করতে পারবো না।
তারপর থেকে মূলত আপনার ভিতরে সেন্সটা করলে ঘটনা প্রেক্ষাপটে। আচ্ছা, প্রিয় শ্রোতা, আমরা জানলাম যে ইমনের বিবেককে আসলে কে জাগিয়েছে বা কোন ঘটনার দ্বারা জাগ্রত হয়েছে। আমরা এই পর্যায়ে ডক্টর তাজুল ইসলামকে কানেক্ট করছি, যিনি আমাদের অনুষ্ঠানের বিশেষজ্ঞ, এই অর্থে যে তিনি পুরো অনুষ্ঠানটি মনোযোগ দিয়ে শোনেন এবং তারপর তার যে সাইকো অ্যানালিটিক্যাল এক্সপ্লেনেশন তিনি সেটা প্রদান করে থাকেন। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। তাজুল ইসলাম, শুনতে পাচ্ছেন আমাকে? জি, আমরা আরো একবার আশ্বস্ত হলাম। তাজুল ইসলাম রয়েছে আমাদের সঙ্গে ফোনে এবং তিনি অনুষ্ঠানটি শুনছেন। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। প্রিয় শ্রোতা, আমরা শুরু করছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবর মূল পর্ব। হ্যাঁ ইমন, শুরু করুন, আপনি একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে আমরা শুরু করতে চাই।
আসলে আমার জন্ম পটুয়াখালী বকফলে। তো আমার পরিবারটা সম্ভ্রান্ত পরিবার আর কি, যে বাবা মা সবাই খুবই ভালো। তো ছোট থেকে আমার একটা অভ্যাস ছিল যে আমি কারোর সাথে মিশতাম, খুব কম মিশতাম। তো নিজের মতো থাকার চেষ্টা করতাম। দেখা যাচ্ছে যে আমার বাড়িটা একটু গ্রামে, তো মাছ ধরার একটা ই ছিল, শখ ছিল যে মাছ ধরতাম। ছোট সময় আমাদের এখানে পানি যেত, তো বর্ষার সময় প্রচুর পরিমাণে মাছ পাওয়া যেত আর কি, ছোট জাল টাল নিয়ে মাছ ধরতাম
পটুয়াখালী।
হ্যাঁ,
আপনি যে সময় গল্প বলছেন তখন আপনার বয়স কত?
একদম ছোট,
একদম ছোট।
হ্যাঁ আর কি, প্রাইমারিতে ভর্তি হয়েছি অন্তুতে বুড়ি এই অবস্থা আর কি। তো দেখা গেছে যে প্রচুর পরিমাণে কাদা লাগাইতাম গায়ে। তো আব্বু এগুলা দেখলে আমার বাবা আমার প্রচুর মারত। তখন ইচ্ছা করতো যে আমার বাবা মনে হয় আমার কোন আদর করেন, আমার শুধু মারে।
আপনি কি পরিবারের বড় সন্তান ছিলেন?
না, আমার বড় বোন ছিল।
বোন ছিল, আচ্ছা।
আমি নিজ, তারপরে চিন্তা করতাম যে মনে হয় যে আমার বাবা একটুও ভালোবাসে না। তারপরে তার উপরে আমার সবসময় রাগ হইত, তাহলে কোনো কিছু তার কাছে কখনো আমি কোনো আবদার করতাম না, আজ অব্দি করিনি। তো যা আবদার ছিল মায়ের কাছেই করতাম। এভাবে ক্লাস যখন অনেক ভর্তি হই, আমি শিশুতে ভর্তি হই না, আমার মাই পড়ায় বাসায়।
আচ্ছা,
তো ওখানে আমাদের কাছাকাছি দুইটা প্রাইমারি স্কুল।
আচ্ছা,
তো ওখানে আমি পড়ি না, একটু দূরে দেখে পড়ি না। তো বাড়ির কাছে আরেকটা প্রাইমারি স্কুল আছে, তো ওখানে ভর্তি হই ক্লাস টু তে এসে।
আচ্ছা,
ওখানে অনেক আমার এলাকার সবাই, তো ওখানে পড়তে সবাই পড়েছিত, সবাই আমার ভালো জানতো। তো আমি ওখানে স্কুলে আসা যাওয়া করি, ছাত্র হিসেবে খুবই ভালো ছিলাম। কিন্তু আমার একটা অভ্যাস ছিল যে নিজের পড়ার বই পড়তাম না। দেখা গেছে কোন একটা বই পাইছি, ওই বইটা পড়তেছি, কিন্তু আমার পড়ার বই পড়তাম না আমি।
আচ্ছা,
তো এভাবে যাইতেছে। ক্লাস থ্রি তে যখন উঠি আমি, তখন আমাদের ওখানে একটা মানে বাজারের মধ্যে একটা ইয়েস আল ফাহাদ, মানে একটা এটা হচ্ছে একটা হোটেল প্লাস অনেকগুলাই একটা নামই অনেকগুলা দোকান আছে আর কি। তো তার মেয়েও আমাদের সাথে পড়তো, তখন ভর্তি হয়েছে ক্লাস থ্রি তে এসে। তো মেয়েটাকে আমার খুব ভালো লাগতো, তখন তো এগুলো বুঝতাম না যে আসলে প্রেম ভালোবাসা কি জিনিস এগুলো বুঝতাম না। তার মেয়েটাকে আমার খুব ভালো লাগতো আর কি, ভালো লাগার পরে আমি কখনো বলি নেই যে ভালো লাগে বা কিছু।
আচ্ছা,
তো এভাবে দেখতে দেখতে ক্লাস ফোর কেটে গেল। ফাইভে যখন উঠছি, তখন আমাদের একটা ম্যাডাম ছিল যে নাজমা ম্যাডাম, তার ছেলেও আমাদের সাথে পড়তো। তো একবার ওর সাথে ক্লাস ফাইভে যখন উঠি, তখন আর কি রেগুলার স্কুল ফাঁকিয়ে দিতাম ওর সাথে। ও ম্যাডামের ছেলে ছিল, কেউ কিছু বলতো না। তো ওর সাথে দেখা যাচ্ছে কোথাও চলে যেতাম ছুটির পরে, এসে বই নিয়ে যেতাম। গ্রাম স্কুল অতটা কেয়ারও কেউ করতো না। একদিন ওর নানা বাড়িতে গেছি ওর সাথে, এটা তেঁতুলিয়া নদীর পারে ওর নানা বাড়ি। তো ওখানে গেছি, যাওয়ার পরে ওরে বলতেছি, যাইতে যাইতে বলতেছি, দেখ মেয়েটার নাম ছিল মালিহা, দেখ আমার তো মালিহাকে খুব ভালো লাগে, মালিহাকে আমি ভালোবাসি। আমি বলছি ও আমার ফ্রেন্ড, ও তো কাউকে বলবে না। তারপরের দিন যখন স্কুলে আসছি, ও সবাইকে এই কথাটা বলে দিছে। বলে দেওয়ার পরে আমি তো প্রচুর লজ্জা পাইছি, মেয়েটাও অনেক লজ্জা পাইছে। আমি 15-20 দিন আর বাসাতেই ঠিকই আসতাম, কিন্তু স্কুলে ঢুকতাম না। এভাবে কাইটে যাওয়ার পরে, তো আমার বাবা ছোট সময় বলছে যে ওরে হাফিজি মাদ্রাসা পড়াবো। তো হাফিজি পড়াবে, তারপরে ক্লাস ফাইভ শেষ করলাম। তারপরে আমার ভর্তি করলো খুব ভালো একটা মাদ্রাসা, ওইটা হচ্ছে মদনপুরা, একই ইউনিয়নের ভূতির অনেক বড় মাদ্রাসাটা, ওইখানে ভর্তি করলো। তো ওখানে একটা বছর পড়লাম, এটা নিয়ে প্রায় আমার আড়াই 2 বছরের মতো চলে গেছে। তো ওখানে 1 বছর পড়লাম, তারপরও একদিন রাতে ওখান থেকে পালাই আসলাম।
আচ্ছা,
ভোর রাত থেকে যখন আমাদের উঠেইতো, রাত 3টার সময় উঠেইতো, তখন আমি পালাই আসছি। শীত ছিল, শীতের মধ্যে প্রচুর কুয়াশা ছিল, যাতে পালাই গেলে কেউ যাতে না দেখতে পারে আমার
মাদ্রাসা থেকে।
হ্যাঁ, পালাই গেছি। পালাই যাওয়ার পরে বাড়িতে আসি নেই, ঘুরতেছি করতেছি। তো বাধ্য হয়ে কোথায় থাকবো না থাকবো, তখন তো অত বড় ছিলাম না, তো বাধ্য হয়ে বাড়িতে যাইতে হয়েছে। তো 2-3 দিন পরে আব্বু আবার আমার জোর করে দিয়ে আসতেছে। তো যখন পথে আব্বু নামাজ পড়তে ঢুকছে আমার মসজিদে, বলছে নামাজ পড়ো, উজু করো। নামাজ পড়তে আমরা দুজনে ঢুকছি, আব্বু নামাজ পড়তেছে, ওই ফাঁকে আমি আবার চলে আসছি। চলে আসার পরে আবার দিয়ে আসছে মাদ্রাসায়।
আচ্ছা,
দিয়ে আসার পরে হুজুরে আমার মারতেছে প্রচুর।
কেন পালিয়ে গেল?
হ্যাঁ, মারতেছে। তখন আব্বু যায়নি, মাদ্রাসার বাইরেই আছে, কিন্তু আমি দ্বিতীয় তলায়, আব্বু নিচতলায় আর কি,
মানে আমার বাবা থাকা অবস্থায়।
হ্যাঁ, মানে বাপসে আব্বু চলে গেছে হয়তো বা, তখন আর কি আব্বু আমি চিল্লি দেওয়া কাঁদতেছি, তখন আব্বু শুনছে, আব্বু আইসে বলতেছে ওরে কি মাইরে ফেলাবেন আপনারা? তারপর বলতেছি উজিরে বলছে যে আপনি চলে যান, এটা আমরা শাসন করতেছি, আমরাই ভালোবাসবো। তো আব্বু ওই কথা শুনে নাই, কিছুদিন পরে আমার ওইখান থেকে নিয়ে আসে, বললি আমি যে বলি যে আমি আর পড়বো না এখানে। তো আমার এলাকায় একটা মাদ্রাসা আছে, ওটা হাফিজি মাদ্রাসা, তো ওখানে আবার ভর্তি করে নিয়ে, তখন আব্বু বিরক্ত হয়ে যায় আমার জন্য, ভর্তি করে তারপর ওখানে এক দেড় মাস পরা পরে এখন তো বাড়ির কাছে আসি যাই আসি যাই, পড়ালেখা তো তেমন একটা হইতেছে না। তা আব্বু বিরক্ত হয়ে বলতেছে তুই কি এটা পড়বি না? আমি কি না আমি হাফিজি পড়বো না, আমি আলিয়া মাদ্রাসা পড়বো বা আমি জেনারেল লাইনে পড়বো। তারপরে আমার ভর্তি করে চন্দ্রপাড়া ডালিয়া সিয়াখন আলিম মাদ্রাসা নামের একটা মাদ্রাসায়
জেনারেল লাইনে,
হ্যাঁ ক্লাস সিক্স এ, তখন আমার সাথের যারা তারা ক্লাস নাইন এ পড়তেছে। তো আমার খুব খারাপ লাগতেছে যে আমি ক্লাস নাইনে থাকার কথা ক্লাস সিক্স এ, কিন্তু আমি ওদের সাথেই মিশতাম, আমার ফ্রেন্ডদের সাথেই মিশতাম। তো এর মধ্যে আমি যখন বাড়িতে আসতাম তখন মালিয়াকে দেখতাম, ই করতাম, সবসময় ওর কথাই চিন্তা করতাম, তখন একটু বড় হইতেছি ওর কথাই চিন্তা করতাম। কিন্তু আজ অব্দি ওর সাথে আমার কখনো কথা হয়নি এই ব্যাপারে, ও জানে কিনা সেটাও আমি জানি না। তারপরে আসতাম যাইতাম, তো এখন তো বাড়িতে থাকা ওই মাদ্রাসায় আসি, যে সাইকেল আছে, সাইকেলে অনেক দূরে, প্রায় তিন চার কিলোমিটার দূর, তো সাইকেলে করে আসি যাই। তো ওখানে একটা ছেলে ছিল, ছেলেটার বাড়ি ছিল ভোলাতে, ভোলাতে ওর বাবার ই মাছের বোট ছিল ট্রলার। তো ও যখন মানে একটা গ্যাঞ্জামে এলাকা থেকে চলে আসে, ওর নানা বাড়ি ছিল ওইখানে, চলে আসার পরে তারপরে আর কি ওর বাবা মূলত এই মাছের বোট দিয়ে গাঁজা সাপ্লাই দিত, গাঁজা কেরিং করতো আর ওর কাছে দিয়ে যেত আর কি, বিভিন্ন মানুষের কাছে ওগুলো দিয়ে আসতো, তো ওগুলো খাইতো।
এই ছেলেটার সঙ্গে আপনার পরিচয় হলো?
হ্যাঁ পরিচয় হলো।
কি নাম ছিল ছেলেটার?
ছেলেটার নাম ছিল সবুজ।
সবুজের সঙ্গে?
হ্যাঁ।
ওকে, এটা মাদ্রাসা থাকা অবস্থায়?
হ্যাঁ মাদ্রাসা থাকা অবস্থায়।
ওই এলাকার লোকাল ছিল?
হ্যাঁ।
ওকে,
তো এর মধ্যে আমি একটা কথা ফেলাই রেখেছি, যখন আমি ক্লাস সিক্স এ ভর্তি হয়েছি তখন তো ওরা ক্লাস নাইনে পড়ে, ওরা সিগারেট টিকেট খাইতো, হাই স্কুলে পড়তেছে, ওরা সিগারেট টিকেট খাইতো, ওদের সাথে আমি থাকতে থাকতে আমিও সিগারেট খাওয়ার আমার একটা অভ্যাস হয়ে গেছে।
আচ্ছা।
আমি মাদ্রাসা বই তারপর সিগারেট খাই, রেগুলার সিগারেট খাইতাম। তো সবুজের সাথে ওই সিগারেট খাইতে যাইতাম, তখন ওর সাথে পরিচিত, দেখতাম সারাক্ষণ বসে থাকে। তারপরে একদিন দেখতেছি যে শুনছি যে গাঁজায় খুব গন্ধ, আমি কখনো দেখিনি কাউকে খাইতে, তো ওরে দেখতেছি যে আমিও সিগারেট খাইতেছি, ও সিগারেট।
উনি কি আপনার সমবয়সী ছিল?
আমার চেয়ে একটু বড় ছিল।
ওকে, পড়াশোনা করতো?
না পড়াশোনা করতো না।
কিছুর নাম বলছিলেন?
সবুজ।
সবুজ।
তারপরে দেখতেছি যে আমিও সিগারেট খেতেছি, ও খেতেছি, কিন্তু ওরটা থেকে বাজে একটা গন্ধ আসতেছে। তো আমি বলতাম তুই কি খাস এটা, তোরটা থেকে এরকম গন্ধ আসতেছে কেন? এটার নাম গাঁজা, এটা খাইলে মন মানসিকতা ভালো থাকে। তা বলতেছি না ভাই, এটা শুনছি খুব খারাপ, এটা আমার কখনো বলবা না, আমি খাবো না এটা কখনো, আর তুমি এগুলো খাইলে আমার কাছে আসবে না।
আচ্ছা
আচ্ছা ঠিক আছে, তো আসবো না এটা বলিস না তুই, আমি যখন খামো তোর কাছ থেকে দূরে যাই এখন। আচ্ছা ঠিক আছে। তো মালিয়া তখন ক্লাস টেনে উঠছে, তো প্রাইভেট পড়তে যাইতো, তো প্রতিদিন বিকেল আমি দাঁড়িয়ে থাকতাম, তো প্রতিদিন দেখতাম ও যাইতেছে। তো একদিন ওর সাথে আমাদের যে প্রাইমারি স্কুলটা যেখানে আমি পড়ছি ওখানে আমি হঠাৎ করে ওর সাথে দেখা, সবুজের সাথে। বলতেছে কিরে কোথায় যাস? তারপর বলতেছি যে কোথায় যাই না, আমি এই জায়গায় দাঁড়াইছি, আমার বাড়ি তো এখানেই। ও আচ্ছা, তোর বাড়ি এখানে? তো অত দূর পড়ো? আমি কি আমি পড়তেছি। তো কয় কিছুর জন্য দাঁড়াইছো? আমি হ্যাঁ আমার একজন লোক আছে, ও আসতেছে, ওরে দেখবো। তো আচ্ছা ঠিক আছে, আমিও দাঁড়াই। তারপরে ও একটু এমনিতে আমি আগে বলছি ও আমার একটু বড় ছিল, তো মালিয়া যখন আসছে ও খুব সুন্দর ছিল আর কি, আর খুব ভদ্র ছিল, তো কারো দিকে তাকাইতো না কখনো। তো আমি যে ওর জন্য প্রতিদিন দাঁড়িয়ে থাকতাম, ও বুঝতো কিনা জানি না, তবে আমার দিকে কখনো তাকায়নি। তো একটা ব্রিজ আছে গার্লসের ব্রিজটা, ওখানে দাঁড়াই থাকতাম, ও গার্লস থেকে আসতো, প্রেয়ার করে আসতো।
আচ্ছা।
তো বলতেছে যে কার জন্য দাঁড়াইছো? তো আমি বলতেছি যে যার জন্যই দাঁড়িয়েছি, তুই দাঁড়াই থাকলে দেখ নাহলে চলে যা। তো এর মধ্যে মালিয়া আসছে, আসার পর ওর ব্যাপারে খুব খারাপ একটা কথা বলছে। আমি বলছি দেখ ওরে তো আমি খুব পছন্দ করি, ওরে খুব ভালোবাসি, ওর জন্য আমি দাঁড়াইছি। তারপর বলছে যে বন্ধু বান্ধব তো একজন আরেকজনের শেয়ার করে, তো এই কথাটা আমার খুব লাগছে যে শেয়ার করে, মানে তোরে বললাম এই কথা, তো এক কথায় দুই কথা ওর সাথে আমার একটা ইর মতো হয়ে গেছে যে তুই এই কথা বললি কেন, কয় বন্ধু বান্ধব হইলে এগুলো শেয়ার করতে হয়, এগুলো কিছু হয় না। তো আমি চিন্তা করলাম যে তুই এই কথা বলছস, তোরে তুই কিছু করতে পারবো না এখন, তুই কি করি তুই দেখবি পরে। তো ওরে এই কথাটা আমি বলছি ওরে, আচ্ছা ঠিক আছে তোর যদি কিছু করার থাকে তুই করিস। তারপরে এইরকম চলে গেছে। তো আমি প্ল্যান করছি যে আমি মালিয়ার এত পছন্দ করি, ও মালিয়ার ব্যাপারে এরকম একটা কথা বলছে, ওরে মারিয়া ফেলাম। তো আমাদের ওখানে এক চেয়ারম্যান আছে, চেয়ারম্যানের বাসাটা হচ্ছে আমাদের বাসার কাছেই, উনি সাবেক চেয়ারম্যান আর কি, ওনার আমার অনেক আগেই ওনার চেয়ারম্যান ছিল। তো ওনার বাসার সামনে একটা সেলুন আছে, এক মুরব্বী কাজ করতো, সেলুনটা অত ভালো ছিল না, বাঙ্গাজুর আর কি। তো ওনার সেলুনটার ভিতরে আসা যাওয়া করা যাইতো এরকম আর কি, যে কোনো জায়গা দিয়ে আসা যাওয়া করা যাইতো,
এক পাশ থেকে ওপাশে আসা যাওয়া করা
যাইতো। তো ওনার শুধু একটা ড্রয়ারের মতো ছিল, ওটার ভিতরে খুরকে চিটিচি রাখতো। তো একদিন রাতে আমি কি জন্য জানি বাজারে আসছিলাম, তারপর দেখি যে সেলুনটা তো সবুজিরে তো আমার মারতে হবে, এরকম একটা চিন্তা তো আমার ভিতরে আসে।
শুধুমাত্র মালিকাকে নিয়ে বাড়ির মধ্যে পড়েছে কারণ,
হ্যাঁ। তো তারপরে আমি দেখি যে তার পাশে তাকাই, দেখি যে কোনো লোক নাই, আমি পিছন দিয়ে ঢুকছি। তখন আমার গ্যাস লাইট আসিল, আমি সিগারেট খাইতাম যেহেতু ওই লাইটও লাগে, গ্যাস লাইট দিয়ে আস্তে আস্তে ভিতরে ঢুকছি। ঢুকে ডোরটা টান দিয়ে দেখি যে খোলা, তো তালা নাই কোনো, খোলা, শুধু ওই সিকেন্টটা লাগানো আর একটা লোহা পড়া ওইটার ভিতরে। তো খুললাম, খোলা পরে খুন নিলাম একটা, খুঁটটা দেখি যে কোনো জায়গায় বিলেট নেই কোনো।
আপনি কি যে কাজগুলো করছিলেন সব ঠান্ডা মাথায় করছিলেন?
হ্যাঁ, আমি শুধু মালিয়ার জন্য করতেছি।
এবং এই ধরনের কাজ বা এই ধরনের ঘটনা আপনি এর আগে কখনো ঘটিয়েছেন? লাইক আপনার অ্যাটিটিউড এর মধ্যে এগুলো ছিল কিনা, যে ছেলেদের সঙ্গে মারামারি করা?
আমি আসলে যদি আমি এই একটা অভ্যাস ছিল আমার, আমি একটু উগ্র পথের, মানে উগ্র
টাইপের ছিলাম,
যে দেখা গেছে আমার যে অস্ত্র নিয়ে খেলতে ভালো লাগে এইরকম টাইপের আমি। তো আমার কেউ যদি মারতেছে বা কারোর সাথে ঝগড়া হয়ে, আমি যদি ওর সাথে পারি তখন মারামারি করবো, আর যদি ওর সাথে দেখি যে এখন পারবো না আমি, তো তুই তো একা বাসায় যাবি, তখন তো
আপনি উল্টো একটা ফোন দিয়ে করেন কিভাবে তোকে ধরে। আপনি যেটা বলছিলেন যে আপনি একটা খুব,
তারপরে দেখি যে খুঁটটা দেখতাম যে সেলুনে যে ব্লেড লাগায় কিভাবে লাগে ওটা, কিন্তু ওটা কোনো ব্লেড নেই কিন্তু প্রচুর দাঁড়। তো আমি ওইটা আস্তে করে পকেটে নিয়েছি, নিয়ে আমি চলে গেছি বাসায়। তো পরের দিন আমি মাদ্রাসায় গেলাম, যাওয়ার পরে ওর সাথে আবার দেখা হয়েছে। দেখার পরে আমি বলছি যে তো যাওয়ার হয়েছে, তুই মনে কিছু করিস না, আসলে মার তার গরম হয়ে গেছিল এই জন্য তোরে বলছি। তো পরে দুই দিন পরে, এটা হচ্ছে নভেম্বর মাসের দিকে, তারপরে দিনই সিডর হয়েছে। তো একটা জায়গা আছে আমাদের ওখানে, মহিলা কলেজ আছে নাজিরপুর, ওইটার পিছনে একটা খাল আছে, একটা বিল আছে, বিলের খালের পাশে অনেক জঙ্গল টঙ্গল আছে। তো ওখানে যারা গাঁজা টাজা খায় তারা যাইতো, ওখানে বৈশাখ গাঁজা টাজা খাইতো। তো সবুজরে বলতেছি, দোস্ত তো আমি তো গাঁজা খেতে ইচ্ছা করি, তুই আমার খাওয়াবি? হ্যাঁ খাবো না, আমার সাথে তো সবসময় থাকে, তুই যদি খাওয়া সহ্য করতে পারবি, বাসায় যেতে পারবি? হ্যাঁ সমস্যা না, একটু আস্তে আস্তে শিখে যাবো। তা বলছে আচ্ছা ঠিক আছে, আমি কই কবে খাওয়াবি? আজকেই চলো। তখন আর কি আসরে আজান দিয়ে দিছে, তো মাগরিবের কাছাকাছি আর কি। আমি কই একটা জায়গা আছে চিনস মনে হয়, তোর মনে হয় গেছস ওখানে, তো ওই জায়গায় যাবি? আচ্ছা চলো। তো ওইখান থেকে আবার আমার মাদ্রাসার ওই পারে, খালের ওই পারের রোডটা হচ্ছে আমার মাদ্রাসা যাওয়ার রোড। তো ওরে নিয়ে গেছি খাল পারে, তো যাইতে যাইতে মাগরিবে আজান দিছে, তো বানাইতেছে বিলের দিয়ে কাটতেছে, আমি এগুলো কখনো দেখিনি আর কি। তো কাটতেছে কি যেন মিক্স করতেছে, তো সিগারেট থেকে সুকা বের করতেছে। তো আমি বলতেছি যে দোস্ত তো একটা কাজ কর, বানা আমি একটু পুরসব করে আসি। তখন আমি চিন্তা করতেছি ওরে মারবো কি মারবো না, তারপর চিন্তা করতেছি মালিয়ার নামে এত খারাপ কথা বলছে আমার সামনে, তো একা পাইলে তো আবার কিছু বলতে পারে, তো এখানে তো কেউ নাই, আমি কাটছে ওরে মারিয়ে ফেলে। তো যখন ওইটা বানাইতেছি নিচে নুইয়া, মুখের মধ্যে গ্যাস লাইটের লাইটটা, ওর কাছে একটা গ্যাস লাইট ছিল, ওটা লাইটটা জ্বালায় মুখের মধ্যে নিয়ে তো বানাইতেছে, তো নিচে নুইয়া বানাইতেছে। আর তখন আমি বলছি যে একটু প্রস্তাব করে আসি, ওইখানে দাঁড়াই দিয়ে আমি চিন্তা করতেছি। তখন আস্তে আস্তে ওর কাছে যেয়ে ওর চুলটা ধরে আমি খুঁট দিয়ে গলা নিচে টান দিই, টান দেওয়ার সাথে সাথে ও মানে কিছু বলতে পারে না, হাত পা ছেড়ে দেয়। তো ব্লাড গুলো আমি প্রথমে দেখি না আর কি, গ্যাস লাইটটা পড়ে যায় ও মুখ থেকে পড়ে
যাওয়ার।
আমি তখন ক্লাস এইটে পড়ি, সিক্স থেকে আমি সেভেন না পড়ি ক্লাস এইটে উঠছি।
আপনি যে কাজটা করলেন এইটা কি আপনি কোথাও মুভিতে বা কোনো?
না আমি
কোনো কিছুতেই দেখেননি।
না
খুননি একটা চিন্তা হতে পারে যে আপনি একটা পোজ দিবেন, এই ধরনের চিন্তা হতে পারে, খুননি একটা চিন্তা হতে পারে যে ঠিক আছে আপনি আপনাকে আপনার মালিকের সাথে আপনার তখন সম্পর্ক হয়নি,
না
একটা চিন্তা হতে পারে এরকম যে ঠিক আছে মানে এখানে কিছু একটা বলেছে আমি একটা টান দিয়ে চলে গেলাম, এরকম অনেকেই অনেক সময় রেগে গিয়ে করেন। কিন্তু আপনি যেটা করলেন একটা প্রফেশনাল অ্যাটিটিউড, মাথার চুল ধরে আপনি গলা দিয়ে পোজ দিয়ে টান দিয়ে।
হ্যাঁ, তারপরে ওই যে লাইটটা ওই যে গাছের শিখরে বসা ছিল, তো ওই মুখ থেকে লাইটটা পড়ে গেছে পুরা, তখন দেখতেছি ফিনকি দিয়ে অনেক রক্ত বের হইতেছে, তো মুরগির মতো ছটফট করতেছে। তো আমি তখন ভয় পেয়ে গেছি, ভাবছি হয়তো বা চিল্লি টেলে দিতে পারে, কিন্তু এত পরিমাণ ইয়ে হয়ে গেছে যে কিছুটা বাইজা ছিল আর কি, অনেকটাই ভাগ হয়ে গেছে। তো আমি ভয় পেয়ে যাই, অনেকটা ভয় পেয়ে যাওয়ার পর আমি একটু দূরে সরে এই কেও গাছের কাছে আমি একটু লুকিয়ে যাই, যাতে কেউ যাতে আমার না দেখে। তখন তো অনেকটাই অন্ধকার হয়ে গেছে, ইশারায় জান দিছে। আমি আস্তে আস্তে অনেক জায়গা ঘুরে চলে আসছি, চলে আসার পর লাইটের কাছে আসছি, দেখি যে হাতের পায়ে টুটুর রক্তের ছিটে আছে আর কি। তখন আর কি এমনি নর্মাল প্যান্ট গুলো পরতাম, টি শার্ট পরতাম। তো সব একটা মানুষে উঠছি, প্যান্ট শার্ট তেমন একটা পরি না, আর বুড়াগাড়ি করে আর কি বলে যে তুমি হাফিজি পরছো, তুমি প্যান্ট শার্ট কেন পরবা। তো এই জন্য কি দেখা যায় যে ডোলা প্যান্ট পরতাম, টি শার্ট পরতাম। তো চলে আসছি ওখান থেকে, আসার পরে পরের দিন সিডোর সিডোর হয়েছে আর কি, ওখানে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। তো ওই দিনও লাশটা পায়নি, ওর কোনো খোঁজ খবর হয়নি। তো আমি পরের দিন আর মাদ্রাসা যাইনি, সিডোর হয়েছে এলাকা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো তারপরের দিন যখন আমি মাদ্রাসা যাইতেছি, আমার কেমন যেন খারাপ লাগতেছে। তো তখন দেখি যে অনেক মানুষজন ওই পারে, তো ওইখান থেকে দেখা যেত আর কি খালের এই পার ওই পার আর কি। কিন্তু মাদ্রাসা যেত আমি জায়গা ঘুরে যেতে, তখন দেখতেছি অনেক মানুষজন ওখানে, পুলিশ আসছে, তখন ওর লাশটা পাইছে।
আপনি গেলেন না ওখানে দেখতে?
না, আমি দেখতে যাইনি, মানে খালের এই পার ওই পার, খালের ওই পারে ছিল এটা। আমি যাচ্ছি মাদ্রাসা সাইকেল চালিয়ে, তখন ওর লাশটা পাইছে।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটিতে একটা এসএমএস পোল দিতে চাই। এসএমএস পোলের নিয়মটি আপনারা নিশ্চয়ই জানেন। যারা মনে করছেন যে ইমন যেটা বলছে সেটাকে বিলিভ করার মতো কিংবা বিলিভ করা যায় এবং ওকে আরো সামনের দিকে বলার সুযোগ দেওয়া উচিত, তারা আমাদেরকে এসএমএস করে ইয়েস এসএমএস করে ভোট প্রদান করবেন। আর যারা মনে করছেন যে না, ও যেটা বলছে সেটা বিলিভ করার মতো না, তারা নো লিখবেন। এসএমএস করার নিয়ম হচ্ছে, প্রথমে লিখতে হবে ABC স্পেস ইয়েস অথবা নো, এরপর আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 এই নম্বরে, 2221 নম্বরে। একটু পরে আমরা কম্পিউটারের কাছ থেকে জেনে নেব এসএমএস পোলের রেজাল্ট। রেজাল্ট নেগেটিভ হলে ইমন কিন্তু বলার ক্ষমতা হারাবে। ফিরছি ব্যাক টু দ্য স্টোরি এগেইন। হ্যাঁ, ইমন যেখানটা আমরা ছিলাম, তারপরে
ও লাস্টটা পাইছে। তারপরে আমি মাদ্রাসায় চলে গেছি। চলে যাওয়ার পরে সিডোরের পরের দিন তেমন একটা ক্লাস হয় নাই, প্রথম পিরিয়ডটাও হয় নাই, শুধুমাত্র রোল কল হওয়ার পরে চিন্তা করতেছে, স্যারেরা বলতেছে যে সবারই অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তোমরা চলে যাও, স্কুল প্রতিষ্ঠান ওরকম ভাবে চলতেছে না।
আপনি যে কাজটা করলেন, এরপরে আপনার কি অনুভূতি হচ্ছিল ভিতরে?
আমি আসলে তখন করার পরে আমার শুধু ভয় লাগতো যে এই মনে হয় আমার কেউ ধরবে বা কেউ জিজ্ঞেস করবে, কেউ দেখে ফেলাইছে, এরকম একটা চিন্তা হইতো আমার সবসময়।
আপনার হাতে একটা মানুষ মারা গেল, মানে আপনি ওই সময় চিন্তা করতে পারতেন মানে কি করে ফেলেছেন আপনি?
না, আমি কিছু চিন্তা করতে পারি না, আমি যে মেরে ফেলাইছি বা কি করছি আমি কিছু মানে এরকম কোনো ই নেই আমার ভিতরে, যে এটা যে অনেক বড় একটা অপরাধ করছি এটাও আমার কাছে মনে হয়নি।
তারপরে
যখন আমি মাদ্রাসায় গেছি, এরকম আসতেছি যাইতেছি, তারপরে চিন্তা করলাম যে না, আমার সায়েন্স নিয়ে পড়তে হবে। তো এটা নিয়ে মামলা টামলা হয়েছে ওর বাবা, তো আমি তো ওই তো ব্যবসা করে ভাবছি যে হয়তো ব্যবসায়িক কোন শত্রুতার জন্য ওরে মেরে ফেলাইছে। তো পরবর্তীতে আমার এই ব্যাপারে আর কোনো কিছু হয় নাই। তো যখন আমি
খুঁটটা কোথায় ছিল,
খুঁটটা আমি ওখানেই ফেলাই দিয়েছি, ওই যে খাল পাশে আমি মেলামারে ফেলাই দিয়া আমি ওই ঝোপের মধ্যে চলে গেছি আর কি, কেউ গেছে ওইখানে।
আপনি যে এই যে ওর গলায় হয়ে পোজ দিলেন, এটা কি আপনি আগে থেকে প্ল্যান করেছিলেন যে গলায় আপনি?
না, আসলে মানে
তাই হয়ে গেছে।
না, আসলে মানে আমাদের ওইখানে একটা মার্ডার হয়েছিল, মার্ডার হয়েছিল বলতে তার গলা কেটে ফেলাইছিল, ওইটা আমি দেখছিলাম। যে আমি ভাবছি যে হয়তো বা আর কোথায় কোনো আঘাত ছিল না, ভাবছি যে গলা কেটে ফেলাইলে ও সাথে সাথে মারা যাবে, এটাই ভাবছি।
মানে আপনি ওকে মেরে ফেলবেন এই চিন্তাটা আপনার মধ্যে ছিল?
হ্যাঁ, আমি এনি হবো, ওকে মারতেই হবে আমার, এইটাই ছিল চিন্তা আমার, আর কোনো না। ওরে কোনো আহত করার চিন্তা নেই, ওরে মারতে হবে, এটাই আমার চিন্তা। ও কেন মালিয়ার ব্যাপারে এরকম কথা বললো, এটাই আমার চিন্তা, আর কোনো চিন্তা নেই, ওরে যেভাবে হোক মারতেই হবে।
ডক্টর তাজুল ইসলাম, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আপনাকে আমরা প্রথমে এনশিওর করেছি যে আজকে আপনি আমাদের অনুষ্ঠানে আছেন। আমরা ঠিক জানি না এটাকে আমরা কি ধরনের সিন্ড্রম বলবো, যে এই ধরনের দুর্ধর্ষ চিন্তা ভাবনা একটা কিশোর ছেলের মনে কিভাবে আসতে পারে এবং এত ঠান্ডা মাথায়, হাউ ইট ইজ পসিবল? মানে এটা সাইকিয়াট্রিক ডিসঅর্ডারের কি ধরনের ডিসঅর্ডার এবং এটা কি ধরনের এক্সপ্লেনেশন আছে, নিশ্চয়ই আপনি অনুষ্ঠানের শেষের দিকে গিয়ে আমাদেরকে বলবেন। হ্যাঁ বলুন। তারপরে
ও ওখান থেকে আমি ক্লাস 8 পড়ার পরে আমি বলতেছি যে আমি সায়েন্স নিয়ে পড়তে হবে আমার, আমি জেনারেল লাইনে পড়বো না, আমি ওখানে আর একটা মাদ্রাসা আছে দান্দি সিনিয়র মাদ্রাসা আছে, তো আমি ওখানে ভর্তি হই, ক্লাস 9 ভর্তি হই সায়েন্স নিয়ে। তখন আর কি আমার সাথে যারা ওরা SSC পরীক্ষা দিয়ে দিছে অলরেডি, তো তখন তো মালিয়া গার্লসে ইতে পড়ে, মহিলা কলেজে পড়ে, তো তখন আমার সাথে ওর কথা হয়নি বা আমি কোনোদিন ওর বলতেও পারিনি। এটা নিয়ে তেমন কিছু হয়নি, কয়েকদিন আর কি কাউকে অ্যারেস্ট করতে পারেনি, তো কয়েকদিন একটু লাড়াচাড়া ছিল, পেপার পত্রিকা একটু দিছে বা দেখা গেছে যে মানুষজনের মুখে ছিল, তারপর আর এটা নিয়ে হয়নি, কারণ ওর বাড়ি ছিল বলা আর ও তেমন একটা ভালো ছিল না, এই জন্য তেমন একটা কিছু হয়নি। তো ওখানে যখন আমি এই কাজটা করার পরে আমি যখন ধান্দিমানের সাথে ভর্তি হইলাম, তো মালিয়ার বাসার সামনে দিয়ে আসতাম যেতাম, তো প্রতিদিন সকালে ওরে দেখতাম, ও কলেজে যাইতো আমি মাদ্রাসায় যাইতাম, তো দেখতাম এমন একটা টাইমে বের হইতাম যে ওরে দেখা যাইবে, এরকম একটা টাইমে বের হইতাম, বের প্রতিদিন দেখতাম। তো তখন আমার ওই চিন্তা নাই, আমি যে ওরে মারছি বা কিছু এরকম কোনো আর চিন্তা আমার নাই আমার মধ্যে। তো ধান্দিতে থাকতাম, ওইখানে আসতাম যাইতাম, তখন আমার সাইকেল ছিল, আসতাম যাইতাম, তো ভালোই ছিলাম, স্যারদের কাছে ছিলাম, খুব স্যারেরা খুব আদর করত, সায়েন্স নিয়ে পড়তেছি ওটাও মাদ্রাসা ছিল। তো করতে করতে
আপনি আমাকে একটু বলেন তো, যেই খুনটা আপনি নিজ হাতে করলেন, এটা কি তার প্যারেন্টসরা এখন পর্যন্ত জানে যে তার খুনিটা আসলে কে?
না,
আজকে প্রথম আপনি স্বীকার করলেন এখানে।
হ্যাঁ,
আপনার প্যারেন্টসরা জানে বা আপনি যে রেডিওতে বললেন তার আগ পর্যন্ত কোনো ব্যক্তি কি খুনের ব্যাপারে জানে?
না,
জীবনে আজকে আপনি প্রথম স্বীকারোক্তি দিলেন।
এই কথাটা জানে মানে দু একদিন হয়েছে জানে যে আমি বলছি যে আমার কিছু ছোট ভাই আছে, ওরা খুব আমার খুব ভালোবাসে আর কি, পুরান ঢাকারই ওরা, তো ওরা যেকোনো সময় আমার হেল্প করে খুব, ওরা লেখাপড়া করে, তো ওদেরকে বলছি যে আমি যা বলিব সত্য বলিব, যাব ওখানে শুধু আমি একটা কারণেই যাব, এই কথাটা বলার জন্য। তারপর ওদেরকে বলছি,
আপনি তো আজকে এখানে একটা স্বীকারোক্তি দিলেন, এই অনুষ্ঠানটা যারা শুনবে ওর বাবা মা তো বুঝে যাবে এই ছেলেটার ব্যাপারে যে আপনি ফোন করেছেন, এটার পরে তো আপনার ভরা ভরা রকমের বিপদ হতে পারে।
না আসলে আমি এই চিন্তা করি না যে আমার কি হবে পরবর্তীতে, কি হবে চিন্তা করি না, কারণ আমি যে এটা যে ভুল করছি বা অন্যায় করছি এই আমি এইটা বলার জন্য এখানে আসছি, তাতে আমার যদি ফাঁসি হয় তাতে আমার কিছু যায় আসে না, আমার যা ইচ্ছা তাই হবে।
বিবেক যখন জেগে যায় প্রিয় শ্রোতা, বিবেকের যে শাস্তি, অত বড় শাস্তি পৃথিবীর কোন আদালত, পৃথিবীর কোন সিস্টেম কাউকে দিতে পারে না। ওর বিবেক যখন জেগেছে, ও যে কি ভয়াবহ শাস্তির শিকার সেটা ওকে সামনে থেকে দেখছি বলে আমি উপলব্ধি করতে পারছি। আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই, মাত্র চার মিনিটের ব্রেক, চার মিনিট পর আমরা আবারও ফিরবো। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে, আমি আরজে কিবরিয়া আপনার সাথে আছি। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবেই, সুন্দর আগামীটা তারা গড়বেই। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। সবাই কারো একবার আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে, আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। ইমনকে যারা দেখতে চান চলে আসুন আমার ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj, পেজটি আছে আরজে কিবরিয়া নামে, অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ। আর যারা এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করতে চান তারা ফোন করবেন এই নম্বরে 09613892892। আরো একবার বলছি 09613892892। হ্যাঁ ইমন, তারপর
আমি ওই যে দান্দি ফাজিল মাদ্রাসা আর কি ওইখানে ভর্তি হয়েছি, ক্লাস নাইনে, গ্রুপ ছিল সায়েন্স আমার। তো ওখানে যেহেতু আমি সদরে ছিলাম, বাফুলে একদম সদরে ছিলাম, তো ওখানে ছেলেরা এমনিতে একটু ভয় পাইত যে ওরা গ্রামে ছিল আমরা সদরে ছিলাম, তো তখন তো আমি রেগুলার সিগারেট টিগারেট খাইতেছি, এমনি এতে অন্য কোনো নেশা করি না। তো ওখানে যে স্থানীয় প্রলাপন আছে তো ওরা আসতো, তো আমাদের সাথে কথাবার্তা বলতো, আমরা যাইতাম, দেখা গেছে একটা জায়গা বসলে ওরা সিগারেট টিগারেট খাওয়াইত, চা টা খাওয়াইত, এভাবে চলতেছে 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 এভাবেই চলতেছে। তো আমাদের এক সায়েন্সের টিচার ছিল, ওনার কথা না বললেই নয়, উনি আমার অনেক হেল্প করছে লেখাপড়ার ব্যাপারে, ওনার নাম হচ্ছে বশির স্যার। তো ফিজিক্স কেমিস্ট্রি আর ম্যাথ উনি নিত আর কি, তিনটা সাবজেক্ট উনি করত। তো উনি খুব যত্ন সহকারে আর কি আমাদের খেয়াল রাখত আর কি, যে আমাদের কোনো সমস্যা না হয় দেখা পড়ালেখার ব্যাপারে, যে কোনো ব্যাপারে দেখা ব্যক্তিগত ব্যাপারে উনি আমাদের খোঁজ খবর নিত। তো চলতেছে চলতেছে, তারপরে এই যে আগে যেই এটা করছি ওইটার ব্যাপারে আমার কোনো চিন্তাও নেই তখন, যে আমি যে কাজটা করলাম তখন এটার চিন্তাও নেই কোনো। তো এভাবে আমার চলতেছে, তো হঠাৎ করে দেখতেছি সবাই ফোন ইউজ করে, তো আমারও ফোন ইউজ করতে হবে, কিভাবে ফোন ইউজ করবো? তো আমার বাসায় বললাম যে আমার একটা ফোন কিনে দাও, তুমি ক্লাস নাইনে পরে তুমি ফোন দিয়ে কি করবা, বাসায় তো ফোন আসি, আত্মীয় স্বজনের সাথে কথা বলতে এলে তো বাসার ফোন দিয়ে তুমি কথা বলো, তোমার ফোন লাগবে কি করতে?
জি,
তখন আমার বাবার আর কি বড় ব্যবসা ছিল এক সময় আর কি, তখন আমার বড় চাচার সাথে একটু ঝামেলা হয়, ঝামেলা হওয়ার জন্য ব্যবসাটা আর কি আলাদা হয়ে যায়।
আচ্ছা,
তো তারপরে আমার আব্বু আর কি ছোট করে আর কি একটা চালের দোকান নেয়, চাল, শুধু চাল বিক্রি করতো, তো বাসায় টাকা রাখতো আর কি।
আচ্ছা,
তো একদিন রাতে কি করছি যে আমার তো ফোন কিনতে হইবে একটা, তো আব্বু ঘুমাই গেছে, আব্বুর পকেটে আর কি চাবি ছিল, আলমারির চাবি ছিল আর লকারের চাবি ছিল, তো আমি আস্তে করে চাবিটা নিচ্ছি, নিয়ে আর কি অনেকবার ট্রাই করে দেখছি যে আলমারিটা কিভাবে খুললে শব্দ হইবে না বা কিভাবে খুললে ই পাইবে না। তো আবু ঘুমাইতেছে রাতে আর কি দুইটা আড়াইটার দিকে এরকম হবে আর কি, তো আস্তে করে আলমারিটা খুললা, তো যত টাকা আমার হাতে উঠছে আর কি ওই টাকাগুলো নিয়ে আমি আমি আবার ঘুমিয়ে রয়েছি।
মানে আপনি লাইফে ফার্স্ট চুরি করলেন?
হ্যাঁ, ঘুমিয়ে রয়েছি। ঘুমের পরে সকালবেলা আমি আবার প্রেয়ার পড়তে যাইতাম পাশে আবার আরেক হাই স্কুলের টিচারের কাছে, আমি আর কি পড়তাম আর কি ওখানে। তো একদম সকালে আর কি প্রেয়ার পড়তে গেছি যাইতেছি আর কি, আমি বলতেছি আমি বলতেছি যে আম্মু আমি প্রেয়ার পড়তে যাইতেছি, কিন্তু আমার ব্যাগের ভিতরে আমি কোনো বই খাতা নেইনি, আমি নিছি দুইটা টি শার্ট আর প্যান্ট এগুলো নিয়ে নিছি আর কি। আম্মু তো আর আমার ওগুলা চেক করে না, আর আব্বু তো সকালে ফজর নামাজ পড়তে গেছে তো বাসায় আসে নাই, তখন অনেক সকাল আর কি সাড়ে ছটা সাতটা বাজে আর কি ওই টাইমে। আম্মু বলতেছে যে খাইয়ে যাবি না, আমি কই না খাইয়ে যাবো না, আইসা খাইয়া মাদ্রাসা যাবো এই কথা বলছি। তো আমি কি করছি ওই বাউফল থেকে আমাদের ওইখান থেকে আর কি ঢাকায় সকাল সাড়ে সাতটায় বাস ছাড়ে আর কি ঢাকার উদ্দেশ্যে, তো আমি সরাসরি ওইখানে চলে আসছি, আইসা টিকিট কাটছি, টিকিট কেটে আমি ঢাকা চলে আসছি। ডাইকে চলে আসে ফারঙ্গিতে আসছি, তো আমার যে ফ্রেন্ডরা ছিল ওর আর কি একটা ফ্রেন্ড আছে ও সম্পর্কে একটু চাচা লাগে আর কি আমার বাড়ির একই বাড়ির, তো ওর বিয়ে শাহিন কলেজে পড়তো। ও আবার পানি উন্নয়ন বোর্ডের কোয়ার্টারে থাকতো এক আঙ্কেলের দিয়া, ওইখানে আর কি আঙ্কেল তো একা থাকে তো তার সাথে সাবলিড হিসেবে থাকতো।
আচ্ছা,
তো ওর কাছে আসছি ফারঙ্গিতে আসছি, তো ফারঙ্গিতে তো সবাই ফারঙ্গিতে আসার পরে সবাই পরিচিত ওখানে আর কি আমার গ্রামের অনেকে থাকে আর কি, বাড়িতে তো ওই পর্যন্ত কেউ জানতে পারে নাই যে আমি এই কাজ করে আসছি, বাড়ি থেকে আর কি খবর আসে নাই যে আমি এখানে আসছি, কেউ জানতে পারে নাই আর কি। তারপরে ওর ওখানে আসছি, আসার পরে তো তখন আমার কাছে অনেক টাকা, প্রায় বারো তেরো হাজার টাকার মতো আমি নিয়ে আসছি। তো ওরে খাওয়াইতেছি, আমিও খাইতেছি, যা ইচ্ছা তাই করতেছি, ফয়সাল ওর নাম। তো ওর ওর কাছে আসি, তো ইতে গেছি ওই যে ফার্মগেটের ওইখানে একটা শপিং মল আছে ওইখানে গেছি, যাওয়ার পরে ওইখান থেকে আমি তখন ফার্স্ট আমি ক্যামেরা মোবাইল কিনি আর কি।
আচ্ছা,
ফোনটা প্রায় সাত হাজার টাকা সাড়ে সাত হাজার টাকা দিয়ে কিনছি।
আচ্ছা,
সিম নিয়েছি, তারপরে ওখানে ছিলাম। তারপরে চিন্তা করলাম যে যাই হোক যে হয়েছে হয়েছে, তো এই কথা তো আর বাসা থেকে আমি ভাবছি যে কাউকে বলবে না, এটা এটা করছি কাউকে বলবে না, বললে তো তাদেরও একটা ই যে তোমার ছেলে তো করছে। তো আমি কি করছি আমার যে বোনের বাড়ি হবিগঞ্জে, তো ওখানে চলে গেছি আমি। চলে যাওয়ার পরে আমার যে বোনের ছোট ননন ছিল তার আবার তখন বিয়ে, তো তখন বিয়েতে গেলাম। এর মধ্যে আর কি আম্মু ফোন করে বলে দিছে যখন আমি ওখানে যে পুছছি, তখন আমার বোন তো আবার বাসায় ফোন করছে যে ইমন আসছে এরকম।
আচ্ছা,
তারপরে তো বলছে যে ও তো এরকম করে গেছে, ও তো তোর আব্বুর টাকা নিয়ে গেছে।
হ্যাঁ,
সকালবেলায় জানছে কিন্তু খোঁজাখুঁজি করে তো লাভ নেই, আমি তো ঢাকায় চলে ঢাকার গাড়িতে উঠে গেছি, তারা বুঝতে পারে যে আমি ঢাকার গাড়িতে উঠবো। তো তোর আব্বুর তো টাকা নিয়ে গেছে, তো তখন আর কি টাকা পয়সা অনেকটাই শেষ আমার কাছে, ফোন টোন কিনছি যা ইচ্ছা তাই, একটা ব্যাগ কিনছি যা লাগে আমার সব কিনছি, তারপরে দুই হাজার টাকার মতো ছিল আমার কাছে। তো হবিগঞ্জে গেছি, তো আমার আপু আবার আমার ব্যাগ ট্যাগ চেক করে দুই হাজার টাকা পাইছে আর কিছু পায়নি।
আচ্ছা,
বলছে যে এখন আর কিছু বললে ওরা লাভ নাই, আপু আমার খুব ভালোবাসতো আর কি, যে ওর তো টাকা খরচ করে ফেলাইছে দুই হাজার টাকার মতো আছে। তারপরে আপু আর ওই টাকাটাও নেন আমার কাছ থেকে।
আচ্ছা,
তো বিয়ের সময় বিয়ে দিছিলাম, তো তারপর বলতেছি তাই আমি এখন চলে যাই। তো বিয়ের সময় নতুন বিয়ে হয়েছে দেখে আমি তো আবার তার শালাই লাগি আর কি, যেহেতু খালাতো ভাই আমি, তো তাদের বাড়ি থেকে আমি অনেক গিফট পাইছি বা টাকা পয়সাও পাইছি।
আচ্ছা,
তো প্রায় পাঁচ ছয় হাজার টাকার মতো আমার কাছে ছিল তখন।
আচ্ছা,
ওই দুই হাজার টাকা নিয়ে, তো ওই টাকা নিয়ে আমি আবার ঢাকায় চলে আসি। কয়েকদিন পর আমার খুব খারাপ লাগতেছে যে আমি তো মায়ের ছাড়া তো থাকতে পারবো না, আমার আম্মুরে দেখতে হইবে, তো কিভাবে কি করা যায়। তো আমার টাকাও শেষ হয়ে যেতেছে, টাকা আর কতদিন থাকবে, তবে কি করবো। এক সময় আমি আম্মুরে ফোন করলাম, ফোন করার পরে দেখতেছে আম্মু অনেক কান্নাকাটি করতেছে যে বাবা তুই চলে আয়, তুই এরকম করতেছ কেন, টাকা নিচ্ছিস তাতে কিছু তোর আব্বু কিছু বলবে না। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি আসতেছি, চলে আসছি বাড়িতে। চলে আসার পরে বাসায় আর যাই না আমি, আব্বু বাসায় যতক্ষণ থাকে ততক্ষণে যাই না বাসায়, আব্বু বের হয়ে গেলে তখন বাসায় যাই, এরকম করতেছি করতেছি। এর মধ্যে আমার এলাকায় আর কি এলাকার স্থানীয় কিছু ছেলেরা আছে, ওরা নেশা টেশা করতো সবসময়, দেখতাম ওদের মুখে নেশা জুয়া এইরকম কথাবার্তা। আবার ওরা দেখা যায় যে ওই যেই দলে আর কি টাকা পয়সা দিত, যে কোনো একটা দলে ওরা যাইতো যেখানে টাকা পয়সা দিত, গেঞ্জাম টেঞ্জাম করতো, কিন্তু ওদের সাথে আমি তেমন একটা মিশতাম না, কিন্তু এক পর্যায়ে দেখা যাচ্ছে ওরা আমার এলাকার, ওদের সাথে আমি মিশতেছি, এরকম মিশতেছি আসতেছি যাইতেছি ওদের সাথে আসতেছি। হ্যাঁ, আমি
বাড়িতে তখন। হ্যাঁ,
তো এক সময় দেখা যাচ্ছে আব্বুর সাথে ফেস টু ফেস দেখা হয়ে গেছে, আব্বু আর কিছু বলে না এটা নিয়ে। তো এরকম করতে করতে আমি বলতেছি আমার মোটরসাইকেল চালানটা শিখতে হইবে, তো তখন কি করলাম যে টাকা পামুক ওই হিরু নামের একটা ছেলে ছিল, তো ও লেখাপড়া করতো না, তো আমরা আমি তো তখনও লেখাপড়া করি, তো আমার সাথে ওরা তো ইন্টারমিডিয়েট পড়তেছে, তো আমিও লেখাপড়া করতেছি, যে ক্লাসেই পড়ি লেখাপড়া তো করতেছি। তো এক পর্যায়ে ওদের সাথে কিছু ছেলেরা আসিল, তো ওদের সাথে পরিচয় হইলো, হিরু বলতেছে যে তুই মোটরসাইকেল চালাইতে পারো না, আচ্ছা ঠিক আছে তোর আমি চালানো শিখেই তুমি, তোমার টাকা দিতে হইবে, আমার না যার গাড়ি টানবো তারে টাকা দিতে হবে। তো আমি কি করবো, তারপরে চিন্তা করলাম যে যাই হোক তো আলমারিতে তো সবসময় টাকা থাকে, তো আলমারি থেকে নিয়ে আসবো কিছু টাকা, নিয়ে আসবো যাতে না বুঝতে পারে, অনেক টাকা তো থাকে। কিন্তু তখন আর আমি আলমারির চাবি পাইলাম না,
সেকেন্ড টাইম চুরি করার ধান্দা,
হ্যাঁ মানে লকারের চাবি আর পাইলাম না, কিন্তু ওই সুকে যে চাবি পাইছি ওইখান থেকে আর কি অল্প কিছু টাকা পেয়েছি, কিন্তু ওই টাকাটা আম্মু রয়েছিল না আব্বু রয়েছিল না, আম্মুর কাছে আর কি বাড়ির অন্য লোকেরা রাখতে দিছে টাকাটা, যে যাতে তাদের কাছে থাকলে খরচ হয়ে যাবে, আম্মুর কাছে রাখতে দিছে ওই 1,000-2,000 টাকার মতো আর কি। এরকম করে ওরে দিলাম, ও আমার গাড়ি চালান শিখাইতেছে, আমি ভালো শিখলাম, এখন আমার শুধু গাড়ি চালাইতে ইচ্ছা করে, কেউ জানলাম। তারপরে একবার আম্মু আর কি কাজে যেন আমার নানা বাড়িতে গেছে, এটা হচ্ছে পুরো হইলে গলা চিপাতে গেছে, তো তখন আমি বাড়িতে একা, আব্বু দোকানে থাকে, তখন আমি কি করি যে সব খোঁজ করি যে কোথায় টাকা আছে আমার মোটরসাইকেল চালাইতে হইবে, কোথায় টাকা আছে, তো দেখা যায় যে মালিয়া যাইবে, তো মালিয়ার সামনে দিয়ে মোটরসাইকেল চালাই যাব, আর আমার কাছে ভালো লাগবে, বা মালিয়া হয়তো আমার
মালিয়াকে নিজের স্মার্টনেস বা নিজের একটা অন্য ধরনের লুক প্রমাণ করতে হবে,
এই জন্য আর কি আমি এটা করতেছি। কিন্তু ও এমন একটা ভালো মেয়ে ছিল যে ও কে কি করলো না করলো মাথা নিচু করে যাবে, বাসা থেকে বের হইবে আবার মাথা নিচু করে বাসা যাবে, আর সাথে কোনো কথা বলবে না কিছু করবে না। তারপরে এরকম করতাম, করার পরে অনেক টাকা, আম্মু অনেক জায়গায় টাকা পয়সা রাখতো ট্রাঙ্কের মধ্যে আলমারির মধ্যে, দেখা গেছে যে বালিশের নিচে বিছনার চাদরের নিচে বিভিন্ন জায়গায় সব জায়গার টাকা আমি নিয়ে গেছি।
আচ্ছা,
নিয়ে যাওয়ার পরে এখনো টাকা লাগে, এখনো আমার ইচ্ছা করে এই করি।
ততদিনে তো আপনার বাসায় বুঝে গেছে যে আপনি র্যান্ডমলি চুরি করেন
না, তারা তো গলা চিপাতে, তারা তো আসে না, এটা এক সপ্তাহের মধ্যেই
যা ঘটনা ঘটে ঘটাচ্ছেন।
হ্যাঁ, তো এক পর্যায়ে কি করছি যে ই করে দেখি যে আম্মুর দুইটা স্বর্ণের আংটি ছিল এখানে, আমি পাইছি আর কি, পাওয়ার পরে যে এটা হচ্ছে ট্রাঙ্ক এর মধ্যে পাইছি একটা আম্মুর বিয়ের আংটি।
আচ্ছা,
তো ওটা কি করছি যে মোটরসাইকেল চালাইছি ওরে দিতে হবে, আমার টাকাটা দিতে হবে, টাকা দেইনি দিতে হবে, চাপ দিতেছে। তো যেই ছেলেটার কথা বললাম হিরু, তো ওরে বলছি যে টাকা তো নাই, তো একটা কাজ কর, আংটি দুটো বন্ধক দে বা বিক্রি করে তারে টাকাটা দিয়ে দে। ও কি করছে, ও আর এই টাকাটা দেয় নেই।
আচ্ছা,
ও বলছে যে পরে এসে বলছে আমার কাছ থেকে হারাই গেছে, হারাই গেছে, তো আমি আর কি করবো, ঠিক আছে হারাই গেছে ভালো কথা, তো আমি পরে দিয়ে দেবো তোরে টাকাটা, তো আর কিছু বলে নাই। যখন আম্মু আসছে আইসা দেখে যে টাকা পয়সা নাই, আব্বুরে আর কিছু বলে না, আমার একটু বকা জগা করছে যে এগুলো করো গেলে তোর সব নষ্ট হয়ে যাবে, তো দুইটা দিন চটল দিছে
আপনাকে।
হ্যাঁ, আমি আর কিছুই করিনি, যা মাফ করছে, তো আমি চিন্তা করছি যে না, আমি
পর্যন্ত কত টাকা চুরি করেছেন আনুমানিক?
না আনুমানিক 7-8,000 টাকা, কত হাজার, অত টাকাও বাসায় আর কি ছিল না।
আচ্ছা,
আর আব্বুর টাকা তো ধরতে পারবোই না, কারণ আব্বুর চাবি আব্বুর কাছেই এখন সবসময় থাকে, নেক্সট ডে যাতে আমি না করতে পারি। তো এভাবে চলতেছে, আমি তো আব্বু আম্মু সবাই এখন ভালো পাইতেছে, আমি পড়তেছি মাদ্রাসা আসতেছি যাইতেছি, স্যারের সাথে আবার ভালো সম্পর্ক হয়ে গেছে একটা, তো আম্মু আবার খোঁজ খবর নেয় আমি মাদ্রাসা যাই কিনা। আমি রেগুলার মাদ্রাসা যাইতাম, মাদ্রাসায় আমি প্রতিদিনই যাইতাম, পড়ালেখা ভালো করতেছি, তো আমার একটা ই ছিল যে আমি ম্যাথে খুব ভালো ছিলাম, ম্যাথে ফিজিক্সে খুব ভালো ছিলাম, যে পাশে কাউরে একটা অঙ্ক বুঝাইতেছে ওটা আমি শুনছি, শুনে আমি ওইটা পারছি, এরকম ছিলাম আর কি। আমি ম্যাথে খুব ভালো ছিলাম, এখনো খুবই ভালো আর কি। তো তারপরে আমার স্যারে সবসময় ব্যাপার প্রশংসা করতো, স্যারে একটা কথা বলতো, তো খুব ভালো স্টুডেন্ট কিন্তু লেখাপড়া কম করে, এইটাই বলতো আর কি। তো ক্লাস টেনে উঠি আমি, পড়ালেখার চাপ বাইরে যায়, তারপরে চিন্তা হচ্ছে যে আমি যদি ভালো রেজাল্ট করি বা কিছু একটা করি, তারপর এমন আছে যে ফ্যামিলিগত বা একটা প্রস্তাব দেওয়া মালিয়ার আমি পাইতেও পারি, এরকম একটা চিন্তা হয়ে গেছে। তো আমার বিশেষ করে একটা অভ্যাস হয়ে গেছিল মাঝখানে, তো দেখা যাচ্ছে আমার পড়ালেখার পাশাপাশি একটা ছেলে ছিল আর কি, আমাদের মাদ্রাসায় এক ছাড়ের শালা আর কি, তো ও আবার বিশেষ করে ই পড়তো রাকিব হাসান, ওই গোয়েন্দ উপন্যাস গুলো পড়তো, ওই কাজী আনোয়ার হোসেনের সেবা প্রকাশনীর ওই বইগুলো আর কি পড়তো। তো আমি কি করতাম, বইয়ের ভিতরে ওইটা রাইখা আমি দেখাইতাম যে আমি বই পড়তেছি, আমি ওই বইগুলা পড়তাম, তো অনেক শত শত বই আমি পড়ছি ওইগুলা,
এই গোয়েন্দা কাহিনী।
হ্যাঁ, গোয়েন্দা কাহিনী ওইগুলা পড়ছি, যত পড়তাম ততই ভালো লাগতো।
আচ্ছা,
তো দেখা গেছে ক্লাসে আমি পড়া পারতেছি না, কিন্তু ম্যাথ তারপরে ফিজিক্স এর ওইগুলা পড়া দেখা গেছে, বাংলা আরবি ছিল, আমি তো এমনিতে হাফিজি পড়ছি, আরবিতে তো এমনি একটু ভালো লিখতে পারতাম না, পড়তে খুব ভালো পারি, তো পড়তেছি পড়তেছি, তো এক পর্যায়ে দেখা গেছে আমার টেস্ট পরীক্ষা চলে আসছে। টেস্টে আমি ভালো রেজাল্ট করি, ফার্স্ট কলে আর কি অ্যালাউ হই। অ্যালাউ হওয়ার পরে পরবর্তীতে আমার এসএসসি পরীক্ষা, তো আমি এসএসসি পরীক্ষাটা দিলাম, ভালোভাবে দিলাম। দেওয়ার পরে আমি চিন্তা করতেছি আর বাউ ফলে থাকবো না আমি এখানে, এখানে যে পরিবেশ এখানে আমি মিশতেছি না ওদের সাথে, কারণ ওরা এক একদিন এক এক দিয়ে যাচ্ছে, তো ওরা নেশা টেশা করতেছে, আমি তো নেশা টেশা করি না, তো ওদের সাথে আমার থাকা যাবে না, আমি এখানে আর থাকবোই না, যে হোক আমি বাউ ফলেই থাকবো না। মালিহারে মাঝে মাঝে আইসে দেখে যাবো ঠিক আছে, কিন্তু আমি এখানে থাকবোই না। তো আমি বাউ ফলে আমি এসএসসি পরীক্ষার পরে প্র্যাকটিক্যাল পরীক্ষা টরীক্ষা শেষ হয়েছে, তারপর আমরে বলতেছে আম্মু আমি সিলেটে চলে যাবো, সিলেট বলতে হবিগঞ্জের, তো আমরে বললাম ওখানে যাবি, আমি বলতেছি ওখানে কিছুদিন থাকবো কিন্তু আমি ওখানে থাকবো না পারমানেন্টলি, তো আমি ঢাকাতে আইসা ঢাকাতে আমি ইন্টারে ভর্তি হবো আর কি, এটা বলছি। আচ্ছা ঠিক আছে দেখি কি করা যায়, তা যা। তো আমি যখন এসএসসি পরীক্ষার জন্য সবার কাছে বলছি, তো তখন আর কি মানুষ দোয়া টোয়া করে এরকম, তখন তো টাকা পয়সা দেয় আর কি, তো কিছু টাকা পয়সা পাইছে, আম্মু আবার কিছু টাকা পয়সা দিছে, 4-5 হাজার টাকার মতো হয়েছে। তো ওই টাকাটা নিয়ে আমি হবিগঞ্জে আর কি যাচ্ছি আর কি, সিলেটে যাবো আর কি। তো আমার বাড়ি একটা ছেলে ছিল আমার ভাতিজার সম্পর্কে, আলামিন করে নাম, ও ঢাকাতেই থাকে এখনো, তো ওরে ও আর আমি একসাথে লঞ্চে যাইতেছি আর কি। লঞ্চে আসলাম হবিগঞ্জে, আসছি আসার পরে ওই যে বোনের বাড়িতে আর কি ফার্স্টে আসছিলাম, যে বলছিলাম টাকা নিয়ে, তো ওখানে আসছি। আসার পরে তো আবার আমার যে আপন বাইক না তো দুইটা, তো ও আর একটা বাইক না বড়টা আর কি, ওই যে ওর নননের বাড়িতে থাকে আর কি, আমার সেও আর কি আমার খালাতো বোন, আমি আর কি ওই বাইকটাকে দেখার জন্য গেছি। তারপর ভাইয়া বলতেছে যে দুলা ভাই বলতেছে যে তোমার এখান থেকে যাওয়া লাগবে না, তুমি এখানেই থাকো, তোমার এখানেই ভর্তি করাই দিই, তুমি এখানেই লেখাপড়া করো, কি জন্য আর কি বাউফুলে যাবো আবার বরিশালে কেন যাইবা। তো আমি চিন্তা করলাম যে যদি এখানে থাকি তো থাকলাম, কি হলো। তো ওই দুলা ভাই আর কি ওখানে একজন ইউপি চেয়ারম্যান ছিল, তো খুবই ভালো মানুষ, তো আমার বাইকটা ওখানে আছে, চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে থাকি যে এখানে। তো এর মধ্যে আমার এসএসসি রেজাল্ট বের হইলো, তো খুব ভালো রেজাল্ট করলাম আমি, এ পাইলাম। তো দুলাভাই চিন্তা করছে রেজাল্টটা তো মোটামুটি ভালো হয়েছে, তো ওরে ভর্তি করে দিই। তারপরে বললো যে তোমার কাগজপত্র উঠে নিয়ে আসো, আইনা এখানে ভর্তি হয়ে যাও। তারপরে দুলাভাই টাকা পয়সা দিল, আমি ওখানে ভর্তি হয়েছি। এটা হচ্ছে হবিগঞ্জ আর ব্রাউনবাড়িয়া তো পাশাপাশি জেলা, এটা হচ্ছে ইসলামপুর নামের একটা জায়গায়, বিজয়নগর থানা, কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজে আর কি। ওখানে ইন্টারমিডিয়েট আমি ভর্তি হই, তো আসা যাওয়া করতেছি, ক্লাস টেলাস করতেছি। এর মধ্যে ভাইয়ের নির্বাচন গেছে, তো ইউপি নির্বাচন গেল, নির্বাচনে ছিলাম, নির্বাচন করলাম, তো আসতেছি যাইতেছি কলেজে আসি যাই। তো আমার কাজ হচ্ছে কলেজে যাওয়া আর আসা, মাঝখানে কোনো কাজ নেই, আমি কারোর সাথে মিশিও না ইও না, তেমন কিছু চিনিও না ওইদিকে, কারোর সাথেই মিশব। তো এক পর্যায়ে দেখা যায় যে আমি ভাইয়ের খুব মানে ভাইয়ের নাম শুনলে মানে অনেকই ভয় পেত, সে খুব রাগী ছিল আবার খুব ভালো ছিল, তো ভালো ব্যাপারে সে অনেক কিছু করতে পারে, কোনো অন্যায় পছন্দ করতো না, এজন্য সবাই তার ভয় পেত আর কি। তো আমি বলতাম যে আমি অমুকের শালা হই, তো সবাই আর কি আমার অন্য চোখে দেখতো, এটা কলেজে যখন যাইতাম অন্য চোখে দেখতাম, দেখা যায় যে এরকম করতে করতে 15-20 জন ছেলে পেলে এমনিতে আমার সাথে আসে যায়, ভাই কেমন আছেন না আছেন, তখন আমি ফার্স্ট ইয়ারে, তো দেখতেছি যে আমার ভালোই লাগতেছে ওরা আমার কাছে আসে যায়। তো কিছু ছেলেরা ছিল মাধবপুর যে স্থানীয় কিছু ছেলেরা ছিল, ওরা আবার ফেন্সিডিল খেইত, ফেন্সিডিল খেইত, আর শাহিন নামে একটা ছেলে ছিল, ও ফেন্সিডিলে ব্যবসা করতো, তো ওর সাথে আমার পরিচয় হয়েছে, কিন্তু আমি এগুলো তো খাইতাম না, তো ওরা খাইতো দেখতাম, আমি বলতাম যে তোর এগুলা খাই কি মজা পাস, তো কয় এগুলো মজা আছে, আমি খাইতাম না, অনেক চেষ্টা করছে কখনো খাইতাম না। তো দেখা যাচ্ছে যে আমি যেহেতু চেয়ারম্যানের শালা, তো এই কলেজে যাইতাম, দেখা যাচ্ছে যে আমার সাথে যারা থাকতো সিনিয়রের বা আমার উপরে যারা পড়তো তাদের সাথে গ্যাঞ্জাম হইলো, তো তাদের আমি মারতাম, কিন্তু কেউ কিছু বলতে পারতো না, সাহস পাইতো না। এরকম প্রতিদিনই ভাইয়ের কাছে একটা না একটা নালিশ যাইতই, যে আপনার শালা এটা করছে এটা করছে, একটা না একটা নালিশ যেত, শুধু মারামারি নালিশ যেত কলেজে, একটা না একটা মায়ের হইতই প্রতিদিন,
দেখেছে
আমি করিনি, দেখেছে আমার নাম দিয়ে ওরা মারছে, যে ইমন পাঠাইছে ওরা মারতো আর কি, কিন্তু আমার নাম পড়তো, এরকম হইতেছে হইতেছে। তো শাহিন বলতেছে যে তোমার তো অনেক দুলাভাই টাকা পয়সা আছে, তো কিছু টাকা পয়সা নিয়ে তুমি একটা কাজ করো, তোমার খাওয়া লাগবে না এগুলা, তুমি আমার দাও আর ব্যবসা যাওয়া হইবে, তোমার 50-50 দিব আমি। তো আমি কি করলাম, ভাইয়ের কাছে দেখা যাচ্ছে যে আমি 10 টাকা চাইতাম, ভাইয়া কলেজে যাবো টাকা দেন, বাস ভাড়া লাগবে টাকা দেন, 3 টাকা হ্যাঁ 3 টাকা ভাড়া লাগতো। তো দেখা গেছে ভাই বলতো যে মানি ব্যাগ আছে, মানি ব্যাগে ঠিক নিয়ে যা, আমি চিন্তা করতাম যে মানি ব্যাগ আছে, তো 100-150 টাকা এমনিতে নিয়ে যেতাম, কলেজে আমার খরচ আছে, ভাই এগুলো কিছু বলতো না, আর ভাইয়ের টাকার কোন হিসাব ছিল না, তো এরকম নিতাম। তখন যখন এই কথাটা বলছে, তো চিন্তা করলাম যে যাক আমারও কিছু টাকা হইবে, তখন আর ভাইয়ের কাছে চাইতে হইবে না। তো আমি ই করলাম যে ভাইয়ের মানিব্যাগ থেকে, তখন আমি 10,000 টাকা নিয়ে গেছি
চুরি করে।
হ্যাঁ,
এক চান্সে।
হ্যাঁ, 10,000 টাকা নিয়ে গেছি, মানে ভাইয়ের ব্যাংক থেকে টাকাটা তুলছে, আমার দিয়ে তুলাইছে, 1,00,000 টাকার মতো তুলছে। তুলে কিছু টাকা খরচ করছে, কিন্তু হিসাব নেই, তার কোন টাকার হিসাব নেই। 10,000 টাকার মতো আমি নিছি আর কি।
প্রিয় শ্রোতা, আমাদের হাতে SMS পোলের রেজাল্ট চলে এসছে, আমরা কম্পিউটারের কাছ থেকে এই মুহূর্তে SMS পোলের রেজাল্ট জানবো। চলুন দেখা যাক কম্পিউটার কি বলছে, কত পার্সেন্ট বলেছে ইয়েস এবং কত পার্সেন্ট হচ্ছে নো।
ইয়েস 87%, নো 10%, নো কমেন্টস 3%।
ওকে, আমরা দেখলাম কম্পিউটার বলছে 87% হচ্ছে ইয়েস এবং নো হচ্ছে 10% এবং নো কমেন্টস হচ্ছে অনলি 3%। তার মানে আমরা স্টোরিটা কন্টিনিউ করছি। হ্যাঁ বলুন, তারপর
10,000 টাকার মতো নিয়ে নিছি। তো ভাইয়ার মানে বুঝতে পারছে যে কিছু টাকা এখান থেকে নিছে, কিন্তু কত টাকা নিছে আপুরে বলছে। আপু আবার টাকা পয়সা নিত সংসারের জন্য, দেখা যাচ্ছে যে কিছু টাকা বেশি টাকা নিয়ে একটা ফ্রিজ কিনছে বা তার জন্য গহনা কিনছে বা সংসারে ভালো একটা কিছু করছে, এরকম আপু মাঝে মাঝে আর কি করতো। কিন্তু আবার আপু বললে যে এটা আমি করছি, কিন্তু ওইটা আপু বলতেছে না যে এটা আমি করছি, কারণ আপু তো ওটা করেনি, বলবে কেন। তো আমি কি করলাম যে ওই শাহিনকে ওই টাকাটা দিছি, শাহিনকে টাকাটা দিছি। দেওয়ার পরে ভাইয়া বলতেছে যে হয়তো বা আমি কোথায় খরচ করছি বেশি, আমার ই নেই। কিন্তু ভাইয়া একবার আমার সন্দেহ করে নেই যে বাসা আমি আছি বা অন্য কেউ আছে, কখনো তার এরকম হয় নাই, আমি এতদিন আছি। তখন প্রায় আমি সেকেন্ড ইয়ার উঠে গেছি আর কি। তো এক বছরের মধ্যে তো কোনো টাকা পয়সা তো এরকম হয় নাই, তো ইমন কেন নিবে, ওর যা লাগে তো চাইয়ে নিতেছে।
মানে আপনাকে সন্দেহ করেনি?
না, করেনি। তো এরকম 10,000 টাকা দিছি। তো শাইন দেওয়ার পরে তো ঠিক আছে ভালোই দিছো। তো শাইন এক সপ্তাহ পরে আমার 40,000 টাকা দিয়ে গেল ভাইয়া। হ্যাঁ, 10,000 টাকা দিছি। আমি আর খোঁজ খবর নিই, আমি কি টাকাটা কিসের, এত টাকা তুমি দিতেছো কেন, তুমি আমার 10,000 টাকা দিলা না, এটা তোমার লাভ, আর তোমার যে চালানটা তুমি দিছো এটা এখন আছে।
এক সপ্তাহ পরে 10,000 টাকায় 40,000 টাকা,
40,000 টাকা দিয়ে গেছে। আমি কই তুমি টাকাটা দিয়ে গেছো? তো আমি দেখতেছি যে ভালোই ব্যবসা হইতেছে, কারণ ওর কেনা পরে 120 টাকা থেকে সর্বোচ্চ 180 টাকা কেনা পড়তেছে, কিন্তু বিক্রি করতেছে এক পার পিস 500 টাকা। আমি চিন্তা করলাম যে 40,000 টাকা যদি ওরে আমি দেই তাহলে তো আমার আরো দিবে। তো আমি ওখান থেকে 10,000 টাকা রাইখা 30,000 টাকা দিয়ে দিছি। 10,000 টাকা দিয়ে ফোন টোন কিনছি। দেওয়ার পরে বলছে যে তাহলে তোমার 40,000 টাকা তুমি আমার দিলে এই পর্যন্ত। হ্যাঁ বললাম যে তুমি যদি 10,000 টাকা আমার এক সপ্তাহে 40,000 টাকা দিতে পারো, তাহলে 40,000 টাকা তুমি আমার এক সপ্তাহে কত দিবা? কারণ তুমি চিন্তা করো না, তোমার সপ্তাহে আমি 1,00,000 টাকা দিব। এবার আর কি ও বললো আর কি যে সপ্তাহে 1,00,000 টাকা দিব।
তখন আপনি কোন ক্লাসে পড়েন?
আমি তখন ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ি।
সেকেন্ড ইয়ারে?
হ্যাঁ, কিন্তু ও 1,00,000 টাকা দিতে পারতো না। ওই দেখা যাচ্ছে 40-50-60,000 টাকা 70,000 টাকা এরকম দিত। ব্যবসা ভালো না, মানে মাল আসতেছে না, আমার টাকা দিব কোথেকে? আমিও কিছু বলতাম না যে আমার তো 10,000 টাকা চালান, ও যা দিতেছে ওইটি আমার লাভ। ওই টাকাটা দিয়ে আমি কি করতাম, দেখা যাচ্ছে যে ও আর কি একসাথে টাকাটা দিত না। দেখা যাচ্ছে 7,000 আজকে দিল, 10,000 আজকে দিল, 12,000, 10,000 টাকা দিছে, ওই 10,000 টাকায় আমার খরচ হয়ে গেছে। কিভাবে খরচ হইতো? ওই যে এইসব বন্ধু বান্ধবদের সাথে আমি চলতাম, কলেজের কিছু ছেলেদের সাথেও চলতাম, আর কলেজের বাইরের স্থানীয় কিছু ওরাও লেখাপড়া করতো না আরকি, ওদের সাথে আমি চলতাম। তো ওরা আর কি মদ টদ খাইতো ওইখানে, ইন্ডিয়ার বর্ডার তো কাছে, তো বর্ডার থেকে মদ আসতো, ইন্ডিয়ান মদ গুলো আসতো, ওরা ওগুলা খাইতো। তো ওরা ওদের আমি খাওয়াইতাম, দেখা যাচ্ছে 2,000-2,500 টাকা এক একটা বোতল আছে, খাওয়াইতাম। খাওয়ার পরে হোটেল নিয়ে গ্রিল টিরিল ওরা খাইতো, ওই বিলও আমি দিতাম পকেটে। সবসময় আমি বেনসন সিগারেট খাইতাম, সবসময় আমার এক প্যাকেট থাকতো আমার কাছে। আর কলেজে গেলে তো এমনিতেই খরচ হয়ে যেত, দেখা গেছে 20-25 জন বসছি তো সবাই এরকম খাইতেছে, সব বিল আমি দিতেছি, 1,500 টাকা 2-1 ঘন্টায় বিল হয়ে গেছে। তারপর আমি ওইভাবেই খরচ করতাম।
বিরতির ঘন্টা শুনতে পেয়েছি আমরা, আরো একবার ছোট্ট একটা বিরতি নেব প্রিয় শ্রোতা, মাত্র 5 মিনিটের বিরতি। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, ABC রেডিও FM 89.2 তে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আজকে এখানে ইমন রয়েছে। যারা ইমনকে দেখতে চান চলে আসবেন আমার ফেসবুক পেজে, আমার ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আরো একবার বলছি www.facebook.com/kibriya.rj পেজটি আছে, ইয়েস আরজে কিবরিয়া নামে। এন্ড প্লিজ লাইক দিস পেজ, যারা ইমনের মতো কনফেস করতে চান আমাদের এখানে এসে, তারা আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। ফোন করার পরে ফোন থেকে আপনি যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি আপনার কথাগুলো এখানে রেকর্ড করবেন, এবং আপনার জীবনের যে অপ্রিয় সত্য বা অপরাধ বোধ সেটা যদি প্রচারযোগ্য হয় তাহলে আমরা আপনার সঙ্গে খুব শীঘ্রই যোগাযোগ করব। ইমনের গল্পে আমরা আবারও ফিরে আসতে চাই, তবে ছোট্ট একটা বিরতির পর মাত্র 5 মিনিটের ব্রেক।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবেই, সুন্দর আগামীটা তারা গড়বেই। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
ABC FM 89.2, we play the coolest music.
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
সময় রাত একটা, প্রিয় শ্রোতা আরো একবার ওয়েলকাম ব্যাক। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, ABC রেডিও FM 89.2 তে আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আপনারা শুনছেন ABC রেডিও FM 89.2। ইমনের জীবনের অপ্রিয় সত্য আপনারা শুনছেন। কারো জীবন যেন ইমনের মতো না হয় সেটাই হচ্ছে আমাদের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। যারা ইমনকে দেখতে চান চলে আসবেন আমার ফেসবুক পেজে। আমার ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আরো একবার বলছি, www.facebook.com/kibriya.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে। এন্ড প্লিজ লাইক দিস পেজ। ফাইন, আপনার কাছে আবারও ফিরছি ইমন, যেখানটায় আমরা ছিলাম। তারপর
তারপরে তো দেখা যায় যে 7,000-8,000 এরকম করে টাকা দিত আর কি আমার। তো আমি তো খরচ করতেছি, যা ইচ্ছা তাই করতেছি। যার কে যদি বলে যে আমার 500 টাকা দে, তো দেখা গেছে আমি 1,000 টাকা দিয়ে দিছি ওরে। দেখা যায় যে নতুন নতুন ফোন বেরোয়েছে, তো একটা ফোন কিনলাম, 2 দিন ইউজ করলাম, তো কেউ চাইছে ওরে আমি দিয়ে দিছি। তো বাসায় এগুলো দেখতো না, কিন্তু বাসায় যেই আমার যে আগের ফোনটা দেখতো ওইটি সবসময় আমি রাখতাম, কিন্তু এক্সট্রা একটা ফোন ব্যবহার করতাম।
মানে আমি যেটা বুঝি, 10,000 টাকা আপনি এমন একটা জায়গায় ইনভেস্ট করেছেন সেখান থেকে আপনার খুব ভালো ইনকাম হচ্ছে।
হ্যাঁ, এবং এটা আমি কাউকে বলতে পারছি,
কাউকে বলছেন না। এবং যে এই টাকাটা মূলত ব্যয় হচ্ছে ফ্যান্সি রিল কেনার পেছনে, এবং ওখানে 3 গুণ 4 গুণ বেশি লাভ হচ্ছে।
হ্যাঁ, ওকে। তো আমি ফোন টোন ব্যবহার করতেছি, তো এর মধ্যে আমি এভাবেই চলতেছে আমার। তো সেকেন্ড ইয়ারে আমি যখন উঠছি, তখন আর কি আমার একটা ফ্রেন্ড আছে আমার দেশের বাড়ির, ওর সাথে আমার পরিচয় হয়। তো আমার কাছে আসছে একদিন যে তুই কোথায় থাকো, আমি বললাম যে আমি সিলেট হবিগঞ্জে থাকি। তো আসছে, আসার পরে বলতেছে যে দোস আমি তো একটা মেয়ের সাথে এরকম আমার সম্পর্ক আছে। তো আমি বললাম যে কোথায়, কারণ মেয়েটার বাড়ি কুমিল্লা, ওরে আমি দেখছি মানে ফেসবুকে আমার ছবি দিছে, এর বাইরে আমি দেখি নাই, ওর সাথে আমার কথা হয়। তো আমি আচ্ছা ভালো, কিন্তু আমি তখনও আমি কোনো মেয়ের সাথে কথা বলতাম না, বা কোন ক্লাস আমার যে ক্লাসমেট ছিল ওদের সাথে আমি কথা বলতাম না, ওরা আমার ভালো করে চিনতই না। দেখা যাচ্ছে আমি পিছনে দরজা দিয়ে আসতাম, বা অনেক সময় সামনে দরজা দিয়ে আসতাম, পিছনে যেয়ে বসতাম, কারোর সাথে কোনো মেয়ের সাথে আমি কথা বলতাম না। আমার কেমন যেন একটা লজ্জা লাগতো মেয়েদের সাথে কথা বলতে, কারণ মালিয়াকে আমি কখনো কিছু বলতে পারি না এই কারণেই শুধু। কোনো মেয়ের সাথে আমি কথা বলতাম না, দেখতাম যে আমার সাথে যারা আছে ওরা মেয়েদের সাথে ঘন্টা পরে ঘন্টা কথা বলতেছে, ফোনে বলতেছে, এমনি দাঁড়াই বলতেছে, আমি বলতাম না। তো কিন্তু আমি সবসময় আর কি ওই যে ঝামেলা মারামারি এগুলো নিয়ে থাকতাম আর কি।
আচ্ছা,
এই জন্য আর কি কোনো মেয়ে আমার কাছে আসতো না তেমন একটা।
ওকে,
তো একদিন আমি আমার আরেক বোন আছে যে ওই যে খালাতো বোনের কথা বললাম যার বাড়িতে আমি থাকি, তার বড় বোন আর কি, তাদের বাড়ি মৌলভীবাজারে। তো একদিন আমি মৌলভীবাজারে গেলাম, ওই যে আমার আপুরে নিয়ে যার বাড়িতে থাকি তারে নিয়ে মৌলভীবাজারে গেলাম। যাওয়ার পরে 2-3 দিন ছিলাম ওখানে, 2 দিন কি 3 দিন ছিলাম। তো দুলাভাই একদিন গেছিল, তো দুলাভাই জরুরি কাজ পড়ে গেছে, তো দুলাভাই ঢাকা চলে আসছে। তো ঢাকা চলে আসছে, আমি যেহেতু আসি তো আমি নিয়ে গেছি, আবার নিয়ে আসতে তো পারবোই আমি। তো যেহেতু আমি তাদের বাসায় থাকি, সবকিছু দেখতেছি আমি, তো তারপরে আমি নিয়ে আসতেছি। তখন আস্তে আস্তে আমাদের গাড়িটা আর কি চাকা পাঞ্চার হয়ে গেছে, এটা শ্রীমঙ্গলে একদম পাহাড়ি এলাকা ওইখানে। তো তারপরে পুলিশের গাড়িটা আসছে, আসার পরে যতক্ষণ লাগে অনেক সময় লাগছে আর কি, এক্সপায়ার চাকা ছিল না দেখে চাকাটা সাইরে আনতে একটু সময় লাগছে। তো আস্তে আস্তে আমাদের প্রায় 11:30 বেজে গেছে, মাধবপুরে আসতে রাত 11:30 মতো বেজে গেছে। তো তখন আর কি ওই আমরা যে বাস স্ট্যান্ডে এসে নামছি, নামার পরে ভেঙ্গে ভেঙ্গে আসতেছি, আগে আসছি স্বাস্থ্যগঞ্জ, তারপর স্বাস্থ্যগঞ্জ থেকে আবার মাধবপুরে আসছি। তো ডাইরেক্ট গেলেও উপায় নেই, তো মাধুপুরে যখন আসছি তখন আর কি আপু আমার সাথে ছিল, আপু এমনিতে দেখতে খুবই সুন্দর আর কি।
কোন আপু এটা?
এটা যে ওই যে আমার যে যার বাড়িতে আমি থাকি আর কি, দেখতে খুবই সুন্দর আর কি, খুব মানে অনেক মমতাময়ী আর কি। তো আমরা দুইজন একজন যাইতেছি, আমার হাতে ব্যাগ আর আপু সামনে যাইতেছে, আমি একটু পিছনে আর কি। তো ওখানে টেম্পু স্ট্যান্ড আছে একটা, টেম্পু সিএনজি টিএনজি থাকে, ওই হেল্পার গাড়ি হেল্পার ড্রাইভার এরা থাকে। তো ওখানে যাইতেছে আপুরি খুব খারাপ কথা বলছে, কয়েকটা কথা বলছে আর কি আমার নিয়ে আর কি, যে কি থেকে আসছে এরকম কিছু কথা বলছে
আপনাকে নিয়ে।
হ্যাঁ, কিন্তু তারা তো জানে না যে আমরা ভাই বোন। তারপর আমি বলছি যে বলার পরে কয় ওরা আমারও কিছু কথা বলছে যে দালালি করো না, এত রাত্রে কোথেকে আসে এগুলো আমরা বুঝি। তো আমি আর কিছু বলি নেই, চেয়েছে আপু বলতেছে তুই ওদের সাথে কথা বলতেছে কেন, কিন্তু তারা জানে না যে সে কার স্ত্রী আর কি, সে যে চেয়ারম্যান স্ত্রী এগুলো আর কি কেউ জানতো না। তো আমি চিন্তা করতেছি আমার সামনে আমার আপুর এরকম একটা কথা বললো, ওর কত বড় কুল যে আমি এটা দেখে নি মরে। তারপরে যে ছেলেটার সাথে বললাম যে ওই যে শাহিন, ওর মাল আর কি দিয়ে যেত সাদ্দাম নামে একটা ছেলে, তো ওর সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক, ও এগুলো নেশা করতো না আর কি। ওর কাজ হচ্ছে টাকা পাও কেরিং ম্যান ছিল, মানে ইন্ডিয়া থেকে মালগুলো রিসিভ করতো, ওর বাড়িতেই রাখতো রাইখা, আবার ওই শাহিনের কাছে যেভাবে পৌঁছে দিত শাহিন লোক দিয়ে নিয়ে যেত। তো নিতে সাদ্দাম রে বললাম, সাদ্দাম তুই একটু মাধবপুরে আসবি, ওর বাড়ি ছিল আপনার ধর্মগর নামে একটা জায়গায়, মাধবপুরে একদম বর্ডার এলাকায় ধর্মঘর ছিল, কি জন্য কাজ আস। তো সাদ্দাম আসছে, তো ভাইয়ার একটা বাইক ছিল, তো ওই বাইকে আমি সবসময় আমি আমার কাছেই থাকতো, ভাইয়ের কাজ হইলে আমি নিয়ে যেতাম, ভাইয়ার পিছনে বসে আমি নিয়ে যেতাম, আর দেখা যাচ্ছে আমি ছিলাম না, ভাইয়া একা চালাই যেত, তো বাইকটা আমার কাছেই থাকতো। তো আমি বললাম যে ওই টেম্পুর উনি ছিল ড্রাইভার আর কি, যে ছেলেটাই কথা আপুরে বলছে ড্রাইভার। তো ওরা দেখে বললাম যে তুই ওরে নিয়ে হোটেল আলামিনের সামনে যে আলামিন সিএনজি পাম্পটা আছে ওইখানে যাবি। কখন যাবি বলতে পারো? যাবি এসারের পরে, বলবি যে আমাদের ওইখানে একটা তেলের ড্রাম আছে ওইটা আনতে যাই, তুই ভাড়া যত বলে একটু দরাদাম করবি যাতে ও যায়। কেন দোস্ত এই কথা বলে? আমি কই হা ওরে মারবো আমি। তারপরে বললো আচ্ছা ঠিক আছে, তো ওই এটাই করলাম যেটা বললাম ওইটাই করলো, কারণ আমি জানি ওরা অনেক রাত ওই জায়গায় থাকে, মানুষে ই করে দেখে, ওরা আবার চিনতে টিনতে করে, এরকম রেকর্ড ছিল ওদের। তারপরে সাদ্দাম আবার কি বলছে যে এই আমার কথা মোটেই গেছে, তো ওই জায়গাটা খুবই একটা নির্জন জায়গা, একটা শ্মশান আছে, তাই আমি বলছি যে আমি ওই জায়গায় থাকবো, আমি তোরে যদি যখন আমি তুই তেলিয়াপাড়া পয়েন্টে আসবি তখন তুই আমার একটা মিস কল দিবি, মিস কল দিলে শ্মশানে ওই জায়গায় আমি দাঁড়াই থাকবো, আমি তোর টেম্পু দেখলি তো আমি হাতি সেরা দিবো, তুই টেম্পুটা থামাবি, বলবি যে একটা লোক বিপদে পড়ছে এত রাত্রে নিয়ে যান রে, তো আমার উঠাবি, তখন আমি যা করবো, তুই কিছু করবি না, তোর কিচ্ছু করা লাগবে না। তখন আর কি আমাদের বাড়িতে দুলাভাই তো দুইটা তিনটা গরু কোরবানি দিত, তো তার সব অস্ত্রপাতি নিজেরই ছিল, ওই যে কোরবানির গরু কাটার দাঁটা ছিল, ছুরি টুরি ছিল, তো আমি একটা ছুরি নিয়ে গেছি, তখন আমার স্কুল ব্যাগে করে যে ছুরিটা দিয়ে জবাই দেয় ওই ছুরিটা আমি নিয়ে গেছি। নিয়ে ওইখানে গেছি, যাওয়ার পরে সাদ্দাম ওইখানে আসছে, ফোন করছে, তো যখন টেম্পুটা থামাইছে আমি লাথি দিয়ে ফালাই দিছি, বাইরে ফালাই দিছি, ফালাই দিয়ে আমার মনের মতো করে যতক্ষণ পারছি ওরে আমি কুপাইছি, যতক্ষণ পারছি সোজা আমি ওর মাথা ছাড়া শরীরে সব জায়গায় করছি। ফার্স্টে যখন ওর কূপ দিছি তখন ওর হাতে পড়ে, তো পর পর হাতটা ভাগ হয়ে যায়, এর মতো ভাগ হয়ে যায় আঙ্গুলে মাস্কের উপর। তারপর ওর আমি ছাড়িনি, প্রায় 30-35টা কূপ দিছি ওরে, কূপ দিয়ে ওরে ফালাইয়া আমি, আমার তো মোটরসাইকেল ছিল, দাওয়াটা আমি নিয়ে দাও ওইখানে রাইখে আসিনি, দাওয়ার ওরে ওরে পিছনে লইয়া সাদ্দাম রে, সাদ্দাম রে চিনত না, কারণ ও হচ্ছে বর্ডার এলাকার, ওরে নিয়ে নোয়াপাড়ার মধ্যে দিয়ে, নোয়াপাড়া নামে একটা জায়গা আছে ওইটার মধ্যে দিয়ে ঘুরে মাধবপুরে আসছি। আমারও তো চিনে না, কে মারছে রাতে চিনে না, তো মানুষজন পাইছে ট্র্যাক, ওইখানে কাছেই আবার একটা ট্র্যাক স্টেশন ছিল, তো টা পায়ে ওরে আবার হসপিটাল নিছে, ওইখান থেকে আবার ওসমানীতে নিয়ে গেছে। আপু আর এগুলো জানে না, শুধু দুলাভাই বলছে আমার একটা কথাই বলছে যে গতকালকে একজন কুপাইছে খুব, তুমি বাসা থেকে রাত্রি করে বের হবা না,
মানে আপনার দুলাভাইয়ের কাছে ইনফরমেশন এসে।
হ্যাঁ, কিন্তু আমি যে করছি ওইটা দুলাভাই তো আর এটা জানে না, বলছে তুমি রাত্রে বের হবা না, ঠিক আছে আমার অনেক শত্রু আছে, তোমার উপরে কোনো অ্যাটাক আসতে পারে, কিন্তু দুলাভাই জানে না যে আমিই করছি ওইটা। তারপরে আমি তো শুধু আপুর জন্য করছি, আপুর এই কথাটা কেন কইল, কিন্তু আমি চাইছিলাম যে ওরে একদম শেষ করে দেবো, তারপর চিন্তা করলাম না দেখো বাইচা থেকে দেখুক যে মানুষ কিছু বললে যে কি শাস্তি পাইতে
হয়,
বুঝতে পারছে কিনা আমি জানি না, সেটা পরবর্তীতে ও আর টেম্পু চালাইতে পারে না, কারণ ও পঙ্গু হয়ে গেছে আর কি, ওর এই যে পায়ের বেন কাইটে গেছে, তারপরে হাত তো একদম কি হয়ে গেছে, ও আর চালাইতে পারে না, পরে আর কি কাজটাজ কি করতাম আর পরে খোঁজ খবর আর নেই নি, আর নেওয়ার প্রয়োজন হয়নি, তো ওটা আর করলাম। করার পরে সাদ্দাম তো সাদ্দামের মতো আমি আমার মতো করতেছি করতেছি, আমার এই ভালোই চলতেছে, সেকেন্ড ইয়ার আমি পড়তেছি, তখন একদিন হাসান আমার ফোন করছে যে বন্ধু একটা কাজ করিস, আমি আমার ফোন নম্বরটা বন্ধ করে দিবো, আর তোর একটা ফোন নম্বর দিতেছি, এটা ফারিয়ার ফোন নম্বর। আমি ফারিয়াকে, ফারিয়া হচ্ছে যে মেয়েটার কথা বললাম, ওই মেয়েটার ফোন নম্বর, ওর একটু ফোন করে বলবি যে আমি খুব অসুস্থ, আমি এক্সিডেন্ট করছি, বাইকে এক্সিডেন্ট করছি, আমি খুব অসুস্থ, এটা তুই একটু ফোন করে বলবি। আমি কই তাতে তোর কি লাভ, আর আমি বা কেন মিথ্যা কথা বলবো? হ্যাঁ বন্ধু, আমার লাভ আছে, দেখে ও আমার কতটুকু ভালোবাসে। তো আমার এই ফোন নম্বর দিছে, আমি আবার ফোন করে বললাম যে তুমি কি ফারিয়া? কয় হ্যাঁ আমি ফারিয়া। তুমি হাসান রে চিনো? কয় হ্যাঁ চিনি তো। হাসান কি হয় তোমার? ও তো আমার ফ্রেন্ড। শুধু ফ্রেন্ড না, অন্য কিছু? কেন না, ও আমার শুধু ফ্রেন্ড। ও তো হসপিটালে এরকম বাইক এক্সিডেন্ট করছে। কো আচ্ছা ঠিক আছে, কি অবস্থা? আমার কাছে আরো কয়েকবার ফোন করে আবার জানছে যে কি অবস্থা না অবস্থা। আমি আর নেক্সট আর ফোন টোন দেই নি। ওই মেয়েটা আমার দু একবার ফোন করে জানতো যে ওর কি অবস্থা না অবস্থা। তারপরে হাসান রে বললাম, দোস্ত তুই তো বললি তোর গার্লফ্রেন্ড, তো তো লাভার, ও তো বলতেছে শুধু ফ্রেন্ড, তো এটা কেমন কথা বললি? তারপর বলতেছে যে না দোস্ত, আসলে ওর কথাটাই সত্য, ওরে আমি ঠিকই ভালোবাসি, কিন্তু ও আমার বন্ধু ভাবে। বন্ধু আসলে তোর এই কাজটা করা তো ঠিক না, ও তোর বন্ধু ভাবতেছে তুই ওরে ভালোবাসতিস, এটা কেমন কথা? এটা তো তোর করা উচিত হইবে না। তখন আমার কিন্তু ওই ফ্যান্সি ডিলে ব্যবসা চলতেছে, আমি নিজে থেকে করতেছি না, ওদের টাকা দিছে, ওরা টাকা দিতেছে আমারে।
আচ্ছা,
তো এক পর্যায়ে কি করলাম, এভাবে চলতেছে তো ফারিয়ার সাথে আমার, আমি দেখতেছি ও আমার প্রায় ফোন করে দেখা যায় রাত 12টার পরে ফোন দিতেছে। তখন আমি শুয়ে শুয়ে কম্পিউটার গেমস টেমস খেলতেছি, ই করতেছি, ওই সময় ফোন দিত। আমার বিরক্ত লাগতো যে কেন আমার ফোন দেয়, এত রাতে কি ও কারো ফোন দেয় নাকি? আমার এমনিতে কোনো মেয়ের সাথে কথা বলতে ইচ্ছে করে না, ফোন দিত। কিন্তু হঠাৎ করে আমার আমারও কেমন যেন ভালো লাগে শুরু করলো যে ফোন দিতেছে, আমি একটু কথা বলি। ফোন করতে করতে ওর সাথে আমার একটা সম্পর্ক হয়ে যায়, ভালো একটা সম্পর্ক হয়। তারপর হাসান রে বললাম যে হাসান দেখ, ওর সাথে তো আমার খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছে, ওর সাথে যদি আমার প্রেম হয়ে যায় তাহলে কি তুই কি ওরে ছেড়ে দিবি? তুই আমার বন্ধু, তোরে না জিগে এটা করি কিভাবে? তোরে বললাম আমি না বন্ধু, তুই যদি কত মেয়ে আছে তোর সাথে যদি ওর প্রেম হয়ে যায় তাহলে আমার কোন আপত্তি নেই। তো এক পর্যায়ে আমি ওরে একটা এসএমএস করলাম, তুমি যে আমার সাথে এভাবে কথা বলতেছো, এত কথা বলতেছো, এটা কি অ্যাট্রাকশন নাকি লাভ? আমি ওরে বললাম। তারপর ওর সাথে সাথে আমার এসএমএস করছে যে আই লাভ ইউ। তারপরে আমি আর রিপ্লাই করিনি, ফোনটা বন্ধ করে রাখছি।
তখন কি আপনি মালিহার পেছনে ঘুরেন?
হ্যাঁ, মালিয়া তো গ্রামে আমার বাউফলে থাকে, তখন তো
মনের মধ্যে মালিয়া আছে।
হ্যাঁ মালিয়া আছে, মালিয়ার সাথে তখন আর আমার দেখা হয় না, ও ঢাকাতে চলে আসছে, কোথায় আছে না আমি কিছুই জানি না।
আচ্ছা যাই হোক, তো আপনি যেটা বলছিলেন, হ্যাঁ ফারিয়ার ব্যাপারে।
হ্যাঁ, তারপরে ফারিয়ার সাথে আমার এফআইআর হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে
মানে লাভ ইউ বলার পরে আপনি এগ্রি করে নিলেন?
হ্যাঁ, আমি মানে ফোনটা বন্ধ করে দিছি, মানে আমি এটা অ্যাকসেপ্ট করছি। তারপরে তো আমি এভাবে ওর সাথে আমার কথা কন্টিনিউ চলতেছে চলতেছে। তো এক পর্যায়ে ওর বড় একটা চালান আসে, ওই শাহিনের চালানটা থেকে প্রায় 10-12 লাখ টাকা আসে, মানে দুইজনে আমি বাগে, ও বাগে পায় 10 লাখ টাকার মতো, আমিও 10 লাখ টাকার মতো বাগে পাই। কিন্তু ও আমার বলছে এই টাকাটা আমি আজও চোখেও দেখিনি, শাহিন আমার বলছে যে আমার খুব বড় একটা চালান আইতেছে, এটা একটা পার্টির, সে আমার মাল দিবে, আমি বিক্রি করে তার টাকা দেবো, নতুন পার্টি আমার।
আচ্ছা,
তো এখানে যদি লাভ হয়, কারণ এই অবদানটা তোমার, তো তোমার টাকা দিয়ে আমি তো ব্যবসা করতেছি, তো তোমার যদি হয় আমি যদি লাভ করতে পারি তাহলে 10 লাখ 10 লাখ পাবো, অনেক টাকা আসবে। আচ্ছা ঠিক আছে, তো 10 লাখ টাকা আসবে। তো আমিও চিন্তা করলাম যে তাহলে একটা কাজ করবো, যে মালিয়ারে পাই কি পাই না জানি না, সাথে তো আমার দেখা হয় না, ওর কোনো খোঁজ খবরও নাই, তো তাহলে ফারিয়া নিয়ে আমি চলে যাবো কোথাও, আমি আর এই ব্যবসা করবো না। তো এরকম একটা চিন্তা ভাবনা চলতেছে। তো বাইয়ার একটা লোক ছিল, মানে সে ক্রাইম করতো, ডাকাতি ডাকাতি করতো, আবার অনেক অনেক অপরাধ করছে, সে নাম ছিল বুস্টার। তো ওই লোকটা তারই এলাকার, যে ভালো হয়ে গেছে ভাইয়ের কাছে বলছে যে আমি ভালো হয়ে গেছি, আমি কিছু করবো না, এই জন্য কি ভাইয়া তার ছাড়াই নিয়ে আসছে, তার কাছে রাখতেছে। একটা লোক যদি ভালো হয়ে যায় আমি বের করার পরে, তাতে আমার সমস্যা কি? তো ভাইয়া তার কাছাকাছি রাখতো, তো একটা বাইক ছিল ভাইয়ার, তো ওই বাইকটা চালাইতো ভাইয়ার পিছু বসে থাকতো, যে জায়গায় যাইতো ভাইয়া নিয়ে যেত, তখন আমার নিত না, কারণ এখন তো একজন লোক আছি আর আমার পড়ালেখা ডিস্টার্ব হইতেছে। তো বুস্টারের ফোনে সবসময় পাসওয়ার্ড দেওয়া থাকতো, মানে প্রাইভেসি লক দেওয়া থাকতো, কোনো ফাইলে ঢোকা যেত না আরকি। তো আমি একদিন বাসায় আসি, তো বুস্টার দেখি বাসায় আমার রুমে, তো দেখি যে সব জায়গায় লক দেওয়া, কল লিস্টেও ঢুকতে পারতেছি না, কন্ট্যাক্ট নম্বরও দেখতে পারতেছি না, মেমোরিতেও ঢুকতে পারতেছি না। আমি কি করলাম, তো ওর মেমোরি মধ্যে কি আছে, তো এইভাবে দেখবো, ঘুমাইতেছে আরকি। তখন বাজে প্রায় 1টা 1.5টা বাজে, তো মেমোরিটা বের করছি, বের করে আমার ল্যাপটপ ছিল, আমার ল্যাপটপে লাগাইছি, তো দেখি যে অটো কল রেকর্ডের একটা ফাইল, ওটার ভিতরে ঢুকছি। ঢোকার পরে একজনের নাম পাইছি, তার নামটা আমি বলতে চাচ্ছি না আরকি, সে বলতেছে যে কল রেকর্ডে ঢুকছে, আমার কানে হেডফোন দেওয়া ছিল, বলতেছে যে আমি তোমাকে একটা নম্বর দিয়ে ফোন দিতেছি, তুমি ফোনটা রিসিভ করো, তোমার সাথে আমার কথা আছে।
আচ্ছা,
বললাম যে এই লোক তো তারে ফোন দিতে পারে না, সে তো একজন বড় মাপের লিডার আর কি, সে তারে কেন ফোন দিবে, সে কি এগুলো ছাড়ে নাই নাকি? আমার কেমন যেন লাগলো, তাহলে আমার রেকর্ড শুনতে হইবে। আমি চিন্তা করলাম এর মধ্যে যদি ও ঘুম থেকে ওইটা যদি দেখে তাহলে সমস্যা। আমি কি করলাম, ওইটা কপি করে রেখে দিছি। রেখে দিয়া তোর মেমোরি টেমে যেরকম আছে ওইরকম সাজিয়ে রাখছি। আমি আর ওই দিন শোনার সময় পাইনি না। পরের দিন আমি দুপুরে আসছি, এরকম তো করছিলাম আমি, তো দেখলাম তার বলতেছে যে আর কি আমার দুলাভাইয়ের ব্যাপারে তার সাথে কথা হইতেছে। তুমি, আমি জানি তুমি অনেক কিছু করছো, অনেক কিছু পারো, তোমার খুব টাকা পয়সার দরকার, তোমার জীবনে যা লাগে সবকিছু করে দিব, তুমি আমার কথা মতো একটা কাজ করবো। তো বলতেছি কি কাজ করবো আপনার কথা মতো? বলতেছে তুমি যার সাথে আসছো তাই মারিয়ে ফেলে তুই। বলতেছে যে এইটাই কি বলেন আপনি? হ্যাঁ আমি যেটা বলছি এইটাই, তার মেরে ফ্লাই দেবে তোমার। ঠিক আছে মেরে ফেলাম, আপনি আমার কি দেবেন? তোমার আমি 10 লাখ টাকা দিব। দশ লাখ টাকা একটা মানুষের কি হয় জীবনে? ঠিক আছে তুমি কত চাও? আমি তো চাই 1 কোটি টাকা। তারা ফোনে কথা বলতেছে, তখন আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে। কি বলতেছে? দুধ কলা দিয়ে তো কালসা পুষতেছে। তারপরে আমি এই শুনতেছি আর কি, না আমি এত টাকা দিতে পারবো না, তোমার 40 লাখ টাকা পর্যন্ত দিতে পারবো। তো এ রাজি হয়ে যায়, ঠিক আছে 40 লাখ টাকা দিবেন, তো আরেকটু বাড়ান তাহলে আমি কাজটা করে দেবো আপনার। আর একটু বাড়ান যাবে না, এটাই দিতে পারবো আমি, আমার এর বাইরে আমি পারবো না, আমার বাজেটের বাইরে এটা। ঠিক আছে তো রাজি হলে কি হবে মারবা? তো 7 দিনের ভিতরে তোমার করতে হইবে এটা। ঠিক আছে 7 দিন পরে কাউন্সিল। তো ঠিক আছে 7 দিনের ভিতরে আমি করে দেবো আপনার, এটা কথাটা বলছে। যেহেতু ও ছাড়া কেউ করতে পারবে না, কারণ ও সবচেয়ে তার কাছে থাকে, যেহেতু যে কোনো জায়গায় যাইতেছে তারে নিয়ে, যে কোনো একটা সবাই যাইতেছে, গ্রামে যাইতেছে, যে কোনো কাজে বুস্টারে নিয়ে যাইতেছে। তো এই কথা বলছে, আমার শরীর পুরো ঠান্ডা হয়ে গেছে। তো তারপরে আবার কল লিস্টে আমি দেখলাম, তারপরে আবার 2 দিন পরে অন্য এক নম্বরে সবগুলো কল লিস্টে আমি কথাগুলো সবই আমি শুনছি। পরে বলতেছে ঠিক আছে যে কিভাবে করবা, তো তুমি অমুক দিন একটা মিটিং আছে আন্দিউরাতে, যা বাহির ইউনিয়নের নাম হচ্ছে আন্দিউরা ইউনিয়ন, আন্দিউরাতে একটা মিটিং আছে, ওই মিটিং এ এসে যখন যাবে মিটিংটা লেট হবে, কারণ মিটিং এর পরে একটা ওয়াজমা ফিল আছে, ওয়াজমা ফিল থেকে আস্তে আস্তে 1টা-1.5টা বাজবে, তখন তুমি আর কি মোটরসাইকেল নিয়ে যখন আসবা তখন তার উপরে অ্যাটাক হইবে। অ্যাটাক যখন হইবে তুমি তো তার ফিরে আইবা না, উল্টা তুমিও তার অ্যাটাক করবা, অবস্থা তারা মেরে ফেলাইবা। এটা হইবে যে ইউনিয়ন পরিষদের সামনে বলছে, ইউনিয়ন পরিষদের সামনে। তো আমি এটা শুনছি, শোনার পরে চিন্তা করলাম যে যে আমার রাখছে, আমার চো ভাইগনেরা রাখছে, এত ভালো একটা মানুষ এরকম করবে? আমি একবার চিন্তা করছি বাইরের কাছে আমি এটা বলে দেবো, বইলা দিলা তো ওই লোক তো ঠান্ডা হইবে না, সে তো কারো দিয়ে না করে দিয়ে করাইবি। তারপর চিন্তা করলাম যে করাইবে, আবার বললে এমন আছে যে আইনি ভাবে ব্যবস্থা নিলে অনেকটা ক্ষতি হইতে পারে। তারপর আমি সাদ্দামের সাথে যোগাযোগ করলাম, সাদ্দাম এটা কি করা যায়? কয় ভাই একটা কাজ কর, তার যে তুই ওরে মেরে ফেল। না ওরে মারা আমার পক্ষে সম্ভব না, ও অনেক অনেক অপরাধী, অনেক বড় কাজ করছে, অনেক অনেক বড় বড় ক্রাইম করছে, ওরে মারা আমার পক্ষে সম্ভব না, কারণ ও আমার চেয়ে অনেক উপরের। তাহলে কি করবি? ও যেখানে থাকতো ওটা হচ্ছে যে বাইরে একটা স মিল ছিল, গাছপাড়া মিল, তো ওখানে একটা মার্কেট ছিল, মার্কেটের পিছনে কি স মিল, তো ওখানে একটা রুম আছে, ওই রুমে ও থাকতো। তো আমার বাইকনা ডাকতো আর কি, বাইরে দুলা বাইরে আবার মামা ডাকতো। তো সাদ্দাম বললাম, সাদ্দাম তার চেয়ে একটা কাজ কর, ওর মদ বা ফেন্সিটিল দিয়ে ধরাই দি, তাহলে ও জেলে থাকবে, ওই কাজ করতে পারবে না। আর মাধবপুরে এমন কেউ নাই যে তারে দিয়া আতিক বেড়ে মারাইবে, এরকম কেউ পাইবে না ওই লোক। তো বলছে আচ্ছা ঠিক আছে, তো কয় একটা কাজ করা যায় না, তো ওর অস্ত্র দিয়ে ধরাই দি। ঠিক আছে তো অস্ত্র দিয়ে ধরাই দিতে আরো বলো, তুই তো ওইখানে চেকপোস্ট আছে, তুই আসবি কিভাবে? এই ব্যবস্থা আমার। তো ঠিক আছে, তো বলতেছে 2 দিন পরে আমার ফোন দিছে, অস্ত্র তো পাইনি আমি, চাইনিজ রাইফেলে কিছু গুলি আনছি আমি। আমি কই কয়টা হইবে? কয় 5টা-6টা গুলি আছে আমার কাছে, তো একজনের ইন্ডিয়া থেকে আনাইছি, তো ওইটা দিয়ে দিলে অনেক বড় মামলা হইবে, তো 1-1.5 বছরে বাইরে যেতে পারবে না। আমি কি আচ্ছা ঠিক আছে, আমি কই ভাইয়ের নামে তো কিছু হইবে না, কারণ না তার কিছু হইবে না। তখন ওইটা নিয়ে আমার কাছে দিল, আর কিছু গান পাউডার আর ওই যে ককটেল বানানোর কিছু সরঞ্জাম এগুলো দিছে, এটা প্যাকেটের মধ্যে আর কি। তারপর আমি আবার ওইটা গুলিটা তারপরে এই যে গান পাউডার প্যাকেটের মতো ই করে ও বিছনার নিচে রাইখে দিছি। রাইখে দেওয়ার পরে দেখি যে বসলে ওটা বোঝা যায় যে কিছু একটা আছে। তারপরে একটা চেয়ার ছিল, ভালো একটা চেয়ার, ওই চেয়ারের নিচে আবার ই আসছিল, চেয়ারটা অত পুরাতন ছিল তো, তো কাঠটা ভেঙে আছে, তো ওই ফোমটা সরাইয়া ওইটা ভিতরে রেখে দিছি। ভিতরে রেখে দেওয়ার পর এখন আর ওইটা বসলে বোঝা যায় না একটা ভিতরে কিছু আছে। তো ও গোসল করতে গেছে যখন, আমি রুমে ছিলাম, তো আর সন্দেহ করে না, যেহেতু আমি রুমে আছি তো আমাদের মার্কেট, তো কি চিন্তা করবে, ও ভাইয়ের সাথে থাকে তো তার শালা। তো গোসল করতে গেছে, কয় ভাই না গাড়ি চালাইবা, চাবি দিয়ে গেছে। তো এর মধ্যে মাঝখানে একটা সমস্যা হয়েছিল, আমি একটা মোটরসাইকেল এক্সিডেন্ট করছিলাম। আমি মূলত ভাইয়ের জন্য এই কাজটা একটা কারণেই করছি, আমি মোটরসাইকেল এক্সিডেন্ট করে আমার এই হাতটা ভেঙে গেছিল আর কি, ব্রেনে আঘাত লাগছে অনেক, আমি সিলেটে ছিলাম, ইবনে সিনায় ছিলাম, তো অনেক অসুস্থ ছিলাম তখন, ভাইয়া সারা রাত আমার পাশে বসেছিল, আমার খুব ভালোবাসত আর কি, তার জন্য আমার এক্সট্রা একটা মায়া হয়ে গেছে, মনে হয় যে আমার বাবার মতো সে আমার আদর করতো। তারপরে যখন এটা করলাম, করার পরে আমি বিজয়নগর থানার নম্বর নিছি আমি। তারপরে যেদিন ও রাত্রি ঘুমাইছে, মানে বাইরের মিটিং হয়েছে পরশু দিন, ও গতকালকে ঘুমাইছে, ঘুমানোর পরে আমি ওদের ইনফরমেশন দিছি। আমি একটা ফোন কিনছি 1200 টাকা দিয়ে, একটা ফোন কিনছি কিনা, একটা সিম কিনছি কিনা, তারপর ওই থানায় আমি ইনফরমেশন দিছি যে অমুক অমুক জায়গায় এরকম এরকম অমুকের কাছে এই অস্ত্র আছে, এগুলো আছে, অনেক অস্ত্র আছে বলছি, বেশি অস্ত্র আছে, তারা বলছি যে অমুক জায়গায় এটা আমি দেখছি, আরো অস্ত্র আছে তার কাছে। তো সে তো এমনিতে চিহ্নিত সন্ত্রাস, সবাই তারা চেনে, এক নামে চিনে বুস্টার, ডাকাতি ডুকাতি করতো সবাই চেনে, তো তারা বিশ্বাস করছে, কইরা ওখানে ই করছে, অ্যাটাক করছে, অ্যাটাক করে ঠিকই ওই অস্ত্র পাইছে, ওদের চাইনিজ রাইফেলের 5 রাউন্ড গুলি পাইছে আর কি, গান পাউডার পাইছে, তারপরে ওটা ধরে নিয়ে গেছে। তো তারপরে আমি যেই নম্বরটা দিয়ে তাদের ইনফরমেশন দিছি, ওই নম্বরটা দিয়ে যে লোক ওরে দিয়ে কাজটা করাইতে চাইছে, যে বাইরে মারাইতে চাইছে, তার একটা ফোন দিছি যে আমি বাইচা থাকতে বাইরের উপরে কেউ কিছু করতে পারবে না, করে আমি ওই ফোন টোন সব ই করে দিছি যাতে আমার কোনো দিন না চিনতে পারে। নিচে লিখে দিছি মায়া, লিখে আমি SMS টা করছি তারে, তারপরে ও তো ওরে ধরে নিয়ে গেছে, কিন্তু ও যাবে বাইরে আছে এখন বর্তমানে, কিছুদিন হয়েছে বের হয়েছে।
ও কি জানে যে এর পরবর্তীতে যে আপনি কাজটা করেছেন?
না, এখন তারপরে এটা করলাম, করার পরে যখন আমি ওই মেয়েটা, এখন তো ওই ফারিয়ার সাথে আমার তো রেগুলার কথা হইতেছে, তো এক পর্যায়ে বলতেছে আমার তো বিয়ে দিয়ে দিবে, তো ও অলরেডি ওর বিয়ে হয়ে গেছে, আমার হাসান বলছে যে ওর কিন্তু বিয়ে হয়ে গেছে, কিন্তু আমি এটা বিশ্বাস করতাম না।
বিরতির ঘন্টা বেজে গেল প্রিয় শ্রোতা, আমরা 4 মিনিটের ছোট্ট একটা বিরতি নিতে চাই, 4 মিনিট পর আমরা আবারও ফিরে আসছি। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োর সেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবেই, সুন্দর আগামীটা তারা গড়বেই। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োর সেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োর সেলফ।
পর আরো একবার স্বাগত জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। আমি আর জে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আপনারা শুনছেন ABC রেডিও FM 89.2। আর আজকে এখানে কনফেস করছে ইমন, ইমনের কাছে আমি আবারও ফিরতে চাই। ইমন, যেখানটায় আমরা ছিলাম, তারপর
তারপরে ও বলতেছে, ফাইয়ার কি বলতেছে যে আমার তো বিয়ে দিয়ে দেবে। তো আচ্ছা ঠিক আছে, বিয়ে দিয়ে দেবে, তো আমি তো ইঞ্জিনিয়ারিংটা কমপ্লিট করতে পারলাম না, তো এখন আমি কি করতে পারি? কিন্তু ও প্রচুর চাপ দিতেছে আমার, ওর হাজবেন্ড, ওর আসলে বিয়ে হয়েছে কিন্তু ওর হাজবেন্ড বিদেশে থাকে আর কি। এটা আমি জানতাম না, হাসান আমার অনেকবার বলছে কিন্তু আমি এটা বিশ্বাস করিনি, কিন্তু ওর কাছে আমি যতবারই জানতে চাই ও বলে যে না এটা মিথ্যা কথা। তাই ও চলতেছে চলতেছে, তো একদিন শাহিন বলতেছে যে আমি একটু সমস্যা আছে আমার, ঠিক আছে, তো ব্যবসাটা করতেছি সবাই জানতেছে, তো তোমার আমি কিছু টাকা দিতেছি, তুমি টাকাটা রাখো। শাহিন আসলে খুব বিশ্বাসী ছিল, মানে ও আমার সাথে কোনো দুই নম্বরই করেনি, তো না হলে আমার 10,000 টাকা এত টাকা কেনই বা দিবে। তারপরে বলতেছে তুমি, আমি একটু মানে মাধবপুরে বাইরে চলে যাবো, কিছুদিন 1-1.5 বছর থাকবো, তারপর আবার এসে ব্যবসা করবো, ওই পর্যন্ত তোমার অপেক্ষা করতে হবে, ঠিক আছে। তো আমার কাছে প্রায় 11 লক্ষ কত টাকা যেন দিয়ে যায় আর কি। এরপর আমি বললাম যে ব্যবসাটা তো কন্টিনিউ, আমার তো সমস্যা নাই, তো সাদ্দাম রে দিয়ে আমি ব্যবসাটা কন্টিনিউ করবো। তো সাদ্দাম রে আমি 11 লক্ষ টাকাই দিয়ে দিই আর কি। দিয়ে দেওয়ার পরে আমি বলি যে সাদ্দাম, এই টাকাটা দিয়ে তুমি মাল আনবা, তুমি সেল দিবা। ও রাজি হয়ে যায়, কিন্তু ও কি করে ওই টাকাটা নিয়ে যে ও ইন্ডিয়াতে যায়, আর কোনো খবর নেই, ও আর আসে না, ওই টাকাটা নিয়েও চলে যায়। চলে যাওয়ার পর আমি আজ অব্দি ওর কোনো খোঁজ খবর পাই নাই, তো চলে যায়। এখন তো আমার কাছে কোনো টাকা নেই, তো আমার কি করবো? এদিকে ফারিও আমার চাপ দিতেছে, আমার পড়ালেখা তো শেষ, পড়ালেখা তো আমি টোটালি করি না, সারাদিন বাসায় এগুলাই করতেছি, মানে ফারিয়ার সাথে কথা কই আর মুভি দেখি, যে সময় কাটে। আমার বই আমি সেকেন্ড ইয়ার ওঠার পরে বই আমি কিনিই নেই,
ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার,
হ্যাঁ সেকেন্ড ইয়ার ওঠার পরে আমি বই কিনিই নেই, টোটালি বই কিনিনি। তো আমার পড়ালেখার তো অবস্থা খারাপ, একটা পরীক্ষা দিনে হাফিয়ালিও দিইনি, ইয়ার চেঞ্জও দিইনি, একটা পরীক্ষা দিইনি। তো তারপরে আমি টেস্ট পরীক্ষা চলে আসছে, টেস্ট পরীক্ষা ঠিকই দিছি, কিন্তু আমি 3 সাবজেক্ট আমার খারাপ হয়ে গেছে, যে সাবজেক্ট গুলো আমি খুব ভালো পড়তাম ওগুলো খারাপ হয়ে গেছে, আমার বাংলা খারাপ হয়ে গেছে, ইংলিশ খারাপ হয়ে গেছে, মানে 6টার মধ্যে 3-4টাই খারাপ হয়ে গেছে। এখন তো কলেজটা খুব ভালো কলেজ, ওখানে তো একটা সাবজেক্টই উঠায় না, এলাও করে না, তো আমায় কিভাবে করবে? আমার কাছে এই মুহূর্তে টাকা পয়সাও শেষ, ওই যে ওখান থেকে টাকা আসতেছে না, শাহিনের সাথে আমার যোগাযোগ নেই, কোথায় গেছে আর বলছে যে এমনিতেই তো বইলা গেছে আমারে এক দেড় বছর পরে আসবে, সাদ্দাম এরকম করছে, কি করব না করব, আমি কি করব না করব, আমার কোন হিতাহিতই নেই যে আমি কি করতে পারি এই মুহূর্তে। তারপর চিন্তা করলাম যে যাই হোক, ফারি আমারে তখন খুব প্রেশার দিতেছে, যে আমি তখন একটা কাজ করে দিলাম যে বাসায় থাকি না, আমি যে মেসে থাকতাম, ওই যে ফ্রেন্ডটা থাকতো ওদের মেসে থাকতাম বা হোস্টেলে থাকতাম, আপুরে বলতাম যে আমার পড়ালেখার চাপ বেশি, এই জন্য আমি ওদের সাথে থাকি, একসাথে পড়ি, একা একা পড়তে ভালো লাগে না, আবু বিশ্বাস করতে এটা। তো তারপরে এরকম করতে করতে এক সময় ফারিয়া বলতেছে তুমি যদি আমার না নেও তাহলে আমি সুইসাইড করবো। এখন আমি ভয় পেয়ে গেছি সুইসাইড করে তাহলে তো সমস্যা হইবে, বলে যে তোমার নাম লিখে দিয়ে যাবো আমি। তারপর আমি কি করব কি করব, তবে একটা কাজ করলাম যে আপু এরা তারা তিন বোন আর কি, তিন বই এক ভাই, তো এক ভাইয়ের কাছে আমার বোন দিছি, তারা তিন বোনের বিয়ে হয়েছে, সবাই ভালো আছে। তো তো তারা একদিন তিন বোন আসছে একসাথে হয়েছে, তো শপিং করার জন্য গেছে, বাইরে গেছে, তো আমি বাসায় এক আছি, তো আমি যেহেতু আছি কি সমস্যা বাসায়, আমি কি করছি আপুর আলমারি টালমারি যা আমি যা আছে সবকিছু পাইনি। তারপরে ডয়ারে তেমন কোন টাকা বেশি টাকা পাইনি, ভাইয়া টাকা পয়সা নিয়ে গেছি প্রায় 36,000-37,000 টাকার মতো পাইছি খুচরা টাকা পয়সা নিয়ে। মানে একটা আমার যে ওই ভাগ্নাটার কথা বলছিলাম, ওর যে একটা ব্যাংক ছিল আর কি, ওই দুলাভাই আসলে তো পকেট থেকে টাকা বের করতো, যে বাবা আমার 10টা টাকা দাও, আমার 10টা টাকা দাও, ও 1,000 টাকার নোটটি মনে করতো 10 টাকা আর কি নিয়ে, ও খরচ করতো না কি ওই ব্যাংকে ফেলাই রাখতো আর কি, ওর ভালো লাগতো আর কি, বড় নোট দেখলে ভালো লাগতো, দুলাভাই দিত, ও ছোট তো তখন আর কি ভর্তিও হয়নি, তো ওই ব্যাংকে ফেলা হইতো, ওই ব্যাংকটার মধ্যে প্রায় বেশি টাকা ছিল, 10,000-12,000 টাকার মতো ওই ব্যাংকটার মধ্যে ছিল সব 1,000 টাকার নোট। তো এভাবে হইলো, আমি ওই টাকা নিয়ে চলে গেলাম। তো যখন আমি ও তখন এসএসসি পরীক্ষা চলো ফেব্রুয়ারি মাস তখন, তো যেদিন প্রথম গেছি ওই দিন আর কি, ওর সাথে তো এর মধ্যে আমার কোনো দেখা হয়নি, শুধু ফোনেই কথা হইতেছে। হ্যাঁ, ও যে সব ছবি দিছে সব ফলস ফলস ছবি দিছে। প্রথম দিন আর কি বাংলা না যেন ইংলিশ পরীক্ষা ছিল, তো ওই দিন আমি ওর সাথে আমার দেখা হয়নি, আমি ওর উপরে পুরো রাইগে গেছি যে তোমার সাথে আমি সবকিছু ছেড়ে আসলাম, তুমি দেখা করলো না, ঠিক আছে, বলছে যে আমি সমস্যা ছিল, আমার ভাই ছিল সাথে, যেমন দেখা করতে পারিনি, তুমি 2 দিন ওয়েট করো, 2 দিন পরে আর কি আমার পরীক্ষা আছে, তখন আমি তোমার তুমি আমার নিয়ে চলে যাবো। তো 2 দিন পরে, এটা 2013 সালের 14 ফেব্রুয়ারি ছিল, তো তখন আর কি ওর পরীক্ষা, তো শ্বশুর বাড়ি থেকে আসতেছিল আর কি, কিন্তু আমি জানতাম ওটা বাড়ি, কিন্তু পরবর্তীতে আমার কাছে সব বলে দিছে শ্বশুর বাড়ি থেকে আসতেছে, তো আসছে আমার সাথে, তো কন্টাক্ট আসি, তো একটা সিএনজি নিয়ে ওরে চলে গেলাম কুমিল্লা শহরে, তো ওরে নিয়ে আর কি, ওর বাড়ি কুমিল্লা ছিল আর কি, কুমিল্লা মুরাদনগর, কুমিল্লা শহরে চলে গেলাম, ওইখান থেকে আমরা বাসে করে চিটং গেছি, চিটং থেকে কক্সবাজারে গেছি।
আচ্ছা,
কক্সবাজারে প্রায় 7-8 দিন ছিলাম, 7-8 দিন থাকার পরে মানে প্রথমে যখন ওরে নিয়ে কক্সবাজার গেছি, তখন ওর ফোন দেখা, ওর ফোনটা নিয়েছি, নেওয়ার পরে দেখি যে গায়ে হলুদের ছবি, ওর গায়ে হলুদের ছবি, বিয়ের ছবি ওর বরের সাথে, তো এগুলো দেখে চাপ দিছি অনেক, বলছি যে দেখো আমি কিন্তু তোমার এখানে রাইখে চলে যাবো, তাহলে তোমার এখান থেকে ফালাই দেবো, আমি নিচে ফালাই দেবো। চাপ দেওয়ার পরে এক সময় ও সত্য কথা বলে দিছে যে আমার আসলে বিয়ে হয়েছে, যে আমার ফোনে বিয়ে হয়েছে। তারপর বলতেছি তোমার তো বর আছে সাথে, তুমি ফোনে বিয়ে হয়েছে এই কথা বলতেছো কেন, না আসলে তোমার কাছে মিথ্যা বলছি, তখন আমার সাথে মিথ্যা কথা বলতেছে, আসলে বিয়ে ঠিক হয়েছে কিন্তু বিয়ের 2 দিন পরে চলে গেছে উনি। ও আচ্ছা ঠিক আছে, তো আমি ওটাও মাইনে নিছি, কিন্তু এদিকে ওর গার্জিয়ান কি করছে, আমার ফোন মানে ওর সাথে যে আমার যোগাযোগ হয়েছে, কার কার যোগাযোগ হয়েছে, এইগুলো ট্র্যাক করা শুরু করছে, মানে পুলিশের মাধ্যমে আইনের সহায়তা নিয়ে ট্র্যাক করা শুরু করছে, আমার ফোন নম্বর পেয়েছে, আমার ফোন নম্বর তো বন্ধ করে দিছি আমি, বন্ধ করে, তো তারপরে দেখা যায় আমার আইমি ট্র্যাক করে যেই ফোন নম্বরটা পাইছে ওটা হচ্ছে সূর্য নামে একটা ফ্রেন্ড আছে, ওর ফোন নম্বর পেয়েছে, ওর সাথে আমার যোগাযোগ ছিল, কন্টিনিউ যোগাযোগ ছিল, আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি, তো ওরে ধরছে, ধরে আমারে ধরে ফেলাইলো আর কি, কক্সবাজার থেকে ঢাকা আসতেছে, আমার ইচ্ছা ছিল যে ওলে আমি ওরে আমি কুমিল্লা আইখা আমি চলে যাবো, কারণ একটা বিবাহিত মেয়েরে নিয়ে আমি কেন বিয়ে থাকবো, তোর তো বিয়ে হয়ে গেছে, যা হয়েছে হয়েছে। ও যখন আমি কুমিল্লা ইতে কক্সবাজারে ছিলাম, ওর সাথে আমার কোনো ফিজিক্যাল রিলেশনও হয়নি, আমি চিন্তা করছি যে না ও তো আরেকজন স্ত্রী, আমি কেন করবো এটা, আমি ও আসছে যাই হোক, যা হয়েছে হয়েছে, আমি ভুল করছি ঠিক আছে, পরে আমি যখন কুমিল্লা বাস থামবে তখন আমি ওরে রাইখে আমি চলে যাবো, বা ও বাসের মধ্যে থাকবে, আমি নিচে আমার কথা বললাম চলে যাবো ওরে রাইখে, এরকম একটা চিন্তা ছিল আমার। তো যখন এর আগে আমি চিরনে ধরা পড়ে যাই, ধরা পড়ে যাওয়ার পরে 4.5-5 মাসের মতো আমি জেলে ছিলাম।
আচ্ছা,
যেদিন জুলাই 2 তারিখে আমি বের হই আর কি, ওই দিন আমার বার্থডে ছিল, তো তারপরে ভাইয়া এর আগে ভাইয়া তো
জেলেও গেলেন, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স কেমন ছিল জেলে?
মানে তখন আমি জেলে প্রথমে যখন জেলে গেছি তখন মানে হাজার হাজার মানুষ জেলখানায়, কুমিল্লা সেন্ট্রাল জেল অনেক বড় জেল এটা, আমি ওইখানে পাঠ ছিল কয়েকটা, এটা গুমতি 4 নামের একটা ওয়ার্ডে ছিলাম আমি।
ওকে,
তো আমার আমার ওখানে তেমন কোনো কষ্ট হয় নাই, কেন না বাইরে যখন আসছে শুনছি আমি ধরা পড়ছি, যে বলছে গার্জিয়ানের নম্বর আমি আমার দুলাভাইয়ের নম্বর দিয়ে দিছি, যত অন্যায় করছে ওগুলো বুঝে গেছি আমি যে এখন আমার সে স্যার আর কি হেল্প করতে পারবে না। তো তারপরে ভাইয়া আসছে, আসার পরে যত টাকা পয়সা লাগতো সপ্তাহে 4,000-5,000 টাকা করে আমার দিয়ে আসতো, যাতে আমার কোনো সমস্যা না হয়, খাবারে থাকায় সমস্যা না হয়। এই জন্য আমি কষ্টটা জেলখানা কষ্টটা আমি তেমন একটা বুঝিনি।
আচ্ছা আচ্ছা।
কিন্তু আমার একটা জিদ হয়েছে যে ওরে আমি দেখে নেবো ফারিয়ারে। এই জন্য একজন লোক ছিল, ওনার নাম ছিল আলমগীর, টাইগার আলমগীর করে সবাই ডাকতো। ওনার 18টা মামলা ছিল, সব ডাকাতি মামলা।
আচ্ছা।
তো উনি আমার চেয়ে কম সময় বের হয়ে গেছে। ওইখানে কিছু আসামি দাগি আসামি আর কি ওইখানে কুমিল্লা সেন্ট্রাল জেলে নিয়ে যায়। তো ওইখানে জুলো বুস্টারের সাথে আমার দেখা হয়, দেখালে তো আমি তো যে এটা আমি করছি এটা তো বুস্টার জানে না। ঠিক আছে। তো এই জন্য কিছু বলছে যে ভাইয়া তুমি একটু দেখো, মামারে বললো যে আমার যাতে মামলা দেখে। আমি তো মনে মনে চিন্তা করতেছি যে কিভাবে দেখবে, তুমি যে এত বড় কাজ করছো। যাই হোক, তারপরে আমি তো ভাই আমার বলছে যে চিন্তা করিস না, ভাই তো আসি আমি তোর বের করবো, যেভাবে হোক যা করছস করছস, ভুল করছস, এখন আর এগুলো সামনে না করলেই হয়। তো আমি চিন্তা করলাম যে আমি তার সাথে এত বড় টন নাই করলাম, তারপর সে আমার বের করবে। তারপরে তো আমার বের করছে, বের করার পরে আমি মাধবপুরে আসছি। মাধবপুরে আইসা তার বাড়িতে আর যাইনি, আমার ওই বোনের বাড়িতে গেছি, আপন বোনের বাড়িতে গেছি, কাছাকাছি বাড়ি, 10 টাকা ভাড়া আর কি। তো তার বাড়িতে যাইয়া ভাইয়ের কাছে বলছি যে ভাইয়া ওই যে আমার আপন দুলো ভাই, তারা বলছে আমার কিছু টাকা লাগবে, একটা ব্যবসার কথা বললো নিশি আর কি, যে আমার কুমিল্লাতে জেলখানা বৈশা কিছু লবণ ব্যবসায়ীর সাথে পরিচয় হয়েছে, তাদের ওইখানে আমি যাবো।
লেখাপড়া বন্ধ হয়ে গেল?
হ্যাঁ, আমার পরীক্ষা দিতে পারিনি আমি,
ইন্টারভিউ পরীক্ষা দিতে
না দিতে পারিনি।
ওকে,
ফর্ম ফিল আপ তো করিনি আমি, ওরে নিয়ে পালাই গেলাম, ফর্ম ফিল আপ করিনি আর। তো তারপরে বলতেছে যে 10,000 টাকা লাগবে, আমি লবণের ব্যবসা করবো আর কি। এটা বললে ভাইয়ের কাছ থেকে 10,000 টাকা নিয়ে আমি চলে গেলাম কক্সবাজারে। তো কিছু ইয়াবার ব্যবসায়ীর সাথে আমার জেলখানায় পরিচয় ছিল আর কি। কক্সবাজারে চলে যাওয়ার পরে তো তারা বলছে যে ঠিক আছে তোমার টাকা লাগবে না, তুমি তোমার এলাকায় সেল দিতে পারবা কিনা। বলছি ঠিক আছে আমি আমার এলাকায় সেল দিব। তো এটা বললা আমি আবার পরের দিন কক্সবাজার থেকে চলে আসছি। চলে আসার পরে ভাইয়ার সাথে আমি দেখা করিনি, আপুর কাছে বললে আমি চলে আসছি যে আমি তো কাজে যেতেছি, এটা বললা আমি আর কি বাড়িতে চলে আসবো। দেশের বাড়িতে চলে যাওয়ার পরে তারপরে আমি আবার ওই যে কক্সবাজারের সাথে কথা বলে আসছি, এবার সাপ্লাই দেবো। আমি বলছি কিছু লোকের সাথে আমি কথা বলছি যে তোর মাল লাগবে কিনা। তো তখন একটু দাম বেশি ছিল, 90 টাকা করে পার পিস দিবে আর কি। দিলে আমি যদি 100 টাকা করে বিক্রি করি তো বা ফলে আমাদের এলাকায় তখন 150 টাকা মানে 170 টাকা খুচরা বিক্রি হইতেছে, কোনো কোনো সময় 200 টাকা খুচরা বিক্রি হইতেছে ইয়াবার কি। তো তখন আমি আর কি এটা 90 টাকা করে আমার দিয়ে যেত, দিয়ে যেত বলতে ঢাকা দিয়ে যেত, ঢাকা থেকে আবার একটা মেয়ে ছিল তাদেরই আর কি লোক, তো মেয়ে দিয়ে আর কি আমার কাছে আর আমার হাত পর্যন্ত পৌঁছে দিত। মানে তাদের দরকার লাইনটা দরকার তাদের, তারপরে তো তারা নিজেরাই ব্যবসা করতে পারবে, এই জন্য কি আমার তারা ব্যবহার করতেছে। তো আমি যেসব টাকা পাইতাম এগুলো আমি ব্যাংকের মাধ্যমে পোর্টো খেলি দিয়া আমি তাদেরকে এই টাকা গুলা পাঠাই দিতাম। পাঠিয়ে দিল, তারা বলতো যে তুমি কিছু রাইখা তুমি পাঠাইও। তো দেখা যায় 15,000-20,000 টাকা আমি রাখতাম। তো এর মধ্যে আমি হঠাৎ করে আমি তাদের সাথে যে যাদের কাছে বিক্রি করতেছি পাইকারি দিতেছি 200-400-500 এরকম দিতেছি না, তো টেস্ট করতো, তারা টেস্ট করতো না ওইটার ঘ্রাণটা খুব ভালো লাগতো, এর আগে কখনো খাইতাম না আর কি, ঘ্রাণটা খুব ভালো লাগতো। তো দেখতে দেখতে আমিও এটা খাওয়া শিখে গেলাম আর কি, এক পর্যায়ে প্রচুর পরিমাণে খাইতাম। হ্যাঁ, মানে 10টা, 12টা, 15টা, 20টা করে খেয়ে ফেলাইতাম। মানে তো এখানে একটা ছেলে আছে মাসুম করার নাম, ওর সাথে তখন আর কি ওই ব্যবসারা ওদের সাথে আমার একটা ঝামেলা হয়, মানে ওদের টাকা পয়সা ঠিকভাবে আমি দিতে পারতেছি না, কারণ আমি তো খাইতে আসি, আমি দিব কিভাবে। তো ওরা আমার জিনিস দেওয়া বন্ধ করে দেয়, বন্ধ করে দেয়। তারপর মাসুম নামে একটা ছেলের সাথে পরিচয়, ও মাছ বিক্রি করতো, মানে খাইতে যেয়ে পরিচয় হয়েছে, পরিচয় হওয়ার পরে ও মানে খাওয়াইতো। তো একদিন আমার ছোট বোন যাইতেছে, খাই আসছি দুজনে দুপুরে টাইমে। তো আমার ছোট বোন তখন ক্লাস 8-এ শেষ করছে আর কি, 8-এ না 9-এ পড়ে, সঠিক আমার মনে নাই আর কি। তো যাইতেছে ওরে একটা খারাপ কথা বলছে, দেখ ও তো আমার বোন, বোন হয়েছে তাতে গেছে, তোর বোনে কি বিয়ে হইবে না, এরকম একটা কথা বলছে। বলার পরে তারপরে আমি কই যে দাঁড়াও তোমার দেখতেছি, কারণ ওদের বংশের একটু প্রভাবটা বেশি ছিল, মানে ওরা যদি একজনের সাথে একজনের ঝগড়া লাগলে একদম সবাই চলে আসতো, যেন কেউ ওরা ওদের সাথে ঝগড়া করতো না আর কি। তো একদিন 16 ডিসেম্বরের দিন এই ঘটনা হয়, 16 ডিসেম্বরের দিন আমি মানে উপজেলা পরিষদে একটা অনুষ্ঠান হইতেছে, অনুষ্ঠান দেখতেছি। তখন আর কি আবার কন্টিনিউ খাইতেছি আমি। তো দেখতেছি এর মধ্যে মাশরুমের সাথে আমার দেখা হয়েছে, দেখার পরে দোষ যা হয়েছে ল খাই, তো খাওয়াইল আমার, খাইলাম। খাওয়ার পরে তারপর আবার খাওয়ার সময় ওই কথাটা মনে পড়ছে, তোমার বোন ডিস্টার্ব করছে এই কথাটা বলছে।
ওকে,
তো ওরে নিয়ে ওর আবার একটু মেলি লিপসা ছিল যে মেয়েদের কাছে যাওয়াটার এরকম অভ্যাস ছিল। তখন বলছি যে হসপিটালের যে কোয়ার্টার আছে ওই জায়গায় ওখানে একটা মেয়ে আছে, ওর সাথে আমার ভালো পরিচয় আছে, ও তো এগুলো করে খারাপ কাজ করে, এর কথা বলছি, ঠিক আছে আমার নিয়ে যাবি? হ্যাঁ। আমি আবার পকেট থেকে ফোনটা বের করে কি ফোন দেই নাই কাউকে, এমনি কথা বলতেছি, ল তোর যাইতে বলছে, বুঝলা নিছি ওরে। তো ও বসে রয়েছে, তো আমি বলছি যে দুইটা সিজ দিলে ও আসবে।
ওকে,
ও তো ইয়াবা খাইছে আমিও খাইছি, দুজনই তো কারো কোনো ওইরকমই নেই। তো তারপর আমি খুঁজতেছি ওই কি দিয়ে মারবো, তো হাতাইতেছি অন্ধকার, তো হাতাইতেছি পাইলাম ইট, ইট পেয়ে ওরে মাথার উপরে ইট দিয়ে বাড়ি দিছে, মানে দুই হাত দিয়ে ধরে ইট দিয়ে বাড়ি দিছে, কিন্তু তাতে ওর কিছু হয়নি। দুইটা তিনটে বাড়ি দেওয়ার পরে ওর মানে ইটটা গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, কিন্তু ওর তেমন কিছু হয় নাই, মানে মাথা ফাইটা ই হয়ে গেছে, প্রায় চল্লিশটার মতো পরবর্তীতে সেলাই লাগছে আর কি। তারপর ওর সাথে আমার দশটা যে সেলাই গেছে, তারপর আমার এই দুইটা আঙ্গুলে কামড় দিছে, মুখের মধ্যে ছিল এই দুইটা আঙ্গুলে কামড় দিছে, কামড় দেওয়ার পর অনেক কষ্ট করে বের করছি, পরে আবার এই এখানে একটা আঙ্গুল ছিল আমার কাইটা ফেলাই দিতে হয়েছে, পরে তো ওই আঙ্গুলেটা ভিতরে ঢুকছে, ঢোকার পর ওইটা অনেক কষ্ট বের করছি। বের করার পরে ও এখানে সেন্সলেস হয়ে যায়। সেন্সলেস হয়ে যাওয়ার পরে আমি ভাবছি যে মারা গেছে ওইখানে, এখান থেকে চললে, তারপরে আমি বাসায় চলে দেখে যে আমার পুরো শরীরে রক্ত ভরা, রক্ত ভরা। ওই সময় আমি বলি যে আমি এরকম করছি, আমি আম্মুর কাছে বলি যে আমি মারছি, মাইরে আসছি। তো আম্মু আবার অনেক ই করে যে তোমার তোর পুলিশে ধরে দিন, তুই আমার ছেলে না, এরকম কাজ কেন করছস? আমি বলি না যে আমার আজও কেউ জানে না যে আমার বোনের জন্য এরকম হয়েছে আর কি। তো ওইখান থেকে আসছি, আসার পর আম্মু আবার দুই তিন হাজার টাকা যাই ছিল, তখন আমাদের ফ্যামিলির অবস্থা অতটা ভালো না আর কি, যেহেতু ব্যবসাটা তেমন একটা নাই। তো আমি ওই রাতেই ঢাকা চলে আসি আর কি, হাঁটতে হাঁটতে স্ট্যান্ড পর্যন্ত আসি, সকাল হয়ে যায় আর কি, বরিশাল হয়ে আর ঢাকা চলে আসতে আসতে আমার হাত মানে কোনো ব্যান্ডেজ করি নেই, কিছু করি নেই, রক্ত পড়তে পড়তে একসময় এমনিতে বন্ধ হয়ে যায় রক্ত পড়া। তো মাওয়া আইসা ব্যথার ঔষধ খাইছি, আর ব্যথার ইঞ্জেকশন দিছিল, মোটামুটি ব্যথা কমছে, একটু ব্যান্ডেজ করে দিছে, তো কিন্তু হাত সেফটি হয়ে গেছে, ফুলে গেছে হাত আঙ্গুল, ফুলে যাওয়ার পরে ব্যথার শুধু ব্যথার ঔষধ খাইতাম, কোথাও যাইতাম না। আমি তো ভাবছি যে ও শেষ। তো ফার্ম গেটে একজনের কাছে ছিলাম থাকার পরে, তো ওর কাছে তেমন একটা ট্রিটমেন্ট হয় নাই, বাড়িতেও ফোন দেই না, বয়ে কারো কাছে কিছু জানতেও পারতেছি না, বাইচে আসছে না, মরে গেছে। তো এক পর্যায়ে দেখতেছি আমার আঙ্গুল অবস্থা খুব সিরিয়াস অবস্থা, তো তারপরে ঢাকা মেডিকেল গেলাম, যাওয়ার পরে বলতেছে যে আপনার হাত অপারেশন করতে হইবে, আপনার আঙ্গুলের ভিতরে পয়জন হয়েছে। তো আমি ভয় পেলাম যে আঙ্গুলটা কাইটে ফালাই দেয় না কি করে, তো তারপর আমি চিকিৎসা করাইলাম না, ওইখানে আবার চলে গেলাম বাসায়, আরো অবস্থা খারাপ, আঙ্গুলে মাথাটা শুকিয়ে গেছে। তারপরে আবার গেছি, যাওয়ার পরে আমার একটা কাকি আছে তাদের বাসায় আর কি, বাধ্য হয়ে বাড়ি যোগাযোগ করলাম, তারপর পরে শুনি যে আমার আব্বুরে ধরে নিয়ে গেছে আর কি, যে ওরে মারছি, মানে ছিনতাই করছি। তারা বলছে যে ওই ছেলে তো মাছের ব্যবসা করতো, বলছে যে ওর সাথে টাকা পয়সা ছিল, ছিনতাই করছে, কিন্তু আমি তার কাছ থেকে কোনো টাকা পয়সা নেয়নি, আমার উদ্দেশ্য ছিল তার মারা, টাকা পয়সা দিয়ে আমি কি করবো। তো আব্বুরে ধরে নিয়ে গেছে, দুদিন পর আর কি আব্বুরে আবার জামিনে ছাড়াই নিয়ে আসে, কারণ আব্বুরে সবাই চিনতো খুব ভালো মানুষ, তো আব্বুরে ছাড়াই নিয়ে আসছে। তো এখন তো আমি আমার কাকি বাসা ছিলাম, পঙ্গুতে গেছি, যাওয়ার পরে বলতেছে আপনার আঙ্গুল তো কাইটে ফালাই দিতে হইবে, তাছাড়া কোনো উপায় নেই, নাহলে হাত কাইটে ফালাই দিতে হইবে। তারপর চিন্তা করলাম যে আগেই করলে তো ভালো হইতো, যাই হোক লেট করছি, যাই করছি, তো হাত যেহেতু ফালাই দিতে হবে, তো আঙ্গুলটা যদি যায় যাক, আমার তো হাতটা ঠিক থাকবে। তারপর আর কি আমার পঙ্গুতে যাওয়ার পর আমার এই আঙ্গুলটা কাইটা অপারেশন করে ফালাই দেয়। ফালাই দেওয়ার পরে আমি আসি, ওখান থেকে কিছুদিন থাকি, কিন্তু ওই ইয়াবার নেশাটা আমার যায় না, ইয়াবার নেশাটা আমি কন্টিনিউ করতে থাকি। করতে থাকার পরে কিছুদিন পরে এমনিতে আমি দেখি যে না আসলে এই নেশা করে কোনো লাভ নেই, তারপরে যখন আমার আঙ্গুলও চলে গেছে, তো এইটার জন্যই তো অনেক কিছু হয়েছে। তারপর আমি নারায়ণগঞ্জে ছিলাম, নারায়ণগঞ্জে চলে গেছি আর কি একটা চাকরির জন্য, গার্মেন্টসে চাকরি করলাম কিছুদিন, কিন্তু ওইখানে যখন আর কি ওই এলাকার যে যাদের কাছে আমি হোলসেল দিতাম ইয়াবা, আর তাদের সাথে আমার কিছু লোকের সাথে পরিচয় হয়ে গেছিল আর কি, তাদের সাথে আমার মানে নারায়ণগঞ্জে দেখা হইতো, তারা নারায়ণগঞ্জে আসতো মূলত গাজার জন্য, তো দেখা হইতো তারা আমার চিনতো যে আমি নারায়ণগঞ্জে আসি, তো আমি ওখানেও থাকতে পারতেছি না, একটা ফ্যাক্টরি থেকে একটা যাই, একটা থেকে একটা যাই, করতে করতে একসময় আর কি ওই চাকরিটা আমার চলে যায় আর কি, অ্যাবসেন্ট করতে হয়, দেখা যাচ্ছে যে আমার জন্য ফ্যাক্টরির সামনে দাঁড়াই থাকে, আমি যাইতে পারতেছি না অফিসে। তো একসময় আমি চাকরিটা ছেড়ে দিই, বাড়িতে ছিলাম অনেকদিন, এখন অবস্থায় আর কি চলতেছে।
ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেল প্রিয় শ্রোতা, আরো একবার মাত্র পাঁচ মিনিট পর আমরা আবারও ফিরব রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স
যাহা বলিব সত্য বলিবতে। আপনারা শুনছেন আরজে কিবরিয়াকে, আর আরজে কিবরিয়ার কাছে তথা লাখো জনতার কাছে কনফেস করছে ইমন। ওকে নিয়ে আমি আবারও পাঁচ মিনিট পর ফিরে আসছি।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। চল্লিশ কোটি ভোক্তার প্রিয় পানীয়, ১৮ কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবেই, সুন্দর আগামীটা তারা গড়বেই। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
বিরতির পর আরো একবার স্বাগত রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজে কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে, এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। ওকে ইমন, আমি যেটা বুঝি যে আপনার পুরো জীবনের সবচেয়ে বড় ক্ষতিটা তো হলো আপনার লেখাপড়া। লেখাপড়াটা শেষ হয়ে গেল, জীবনে ভয়াবহ দুর্ধর্ষতম অপরাধ করেছেন, ছোটবেলায় একটা মানুষকে খুন করেছেন, সে সময়টা আপনি বুঝে নিনি। কি পেলেন জীবনে? কত বয়স আপনার এখন?
এখন ২৪ মতো চলতেছে।
কি পেলেন এই ২৪ বছর বয়সে? এই কাজগুলো করে, লেখাপড়া নষ্ট করে, অন্যায় পথে নিজেকে নিয়োজিত করে কি পেলেন?
আসলে ভাই, আমি প্রত্যেকটা ধাপই চাইছি যে নিজে চেঞ্জ করব, কিন্তু তারপরে কোনো না কোনো একটা আঘাতের জন্য আমি আবার দেখা গেছে অপরাধের সাথে আমি জড়িয়ে পড়ছি। আমি প্রত্যেকটা অপরাধের পরে চিন্তা করছি যে আসলে আমি যে এটা করতেছি আমার এটার জন্য তো আমিই দায়ী, এটার জন্য তো কেউ দায়ী না। আমি তো কাউকে দায়ী করতে পারতেছি না যে আমি যে বলবো যে আমি কারোর জন্য খারাপ হয়েছি বা কোনো সঙ্গের জন্য খারাপ হয়েছি। আমি যদি কারো খারাপ সঙ্গ না দিতাম তাহলে তো কেউ আমার কাছে আসতো না, এই জন্য তো আমি নিজেই দায়ী, আমি তো কাউকে দায়ীও করতে পারতেছি না।
সেটা তো ঠিক আছে, কিন্তু আপনি যে অপরাধগুলো করলেন, ড্রাগ নিলেন, মানুষ মারলেন, একসময় প্রচুর টাকা হলো আপনার, কি হলো? মানে শেষ পর্যায়ে এসে ২৪ বছর বয়সে আপনি কিছু পেলেন এই অপরাধ করে?
না, কিছুই পাইনি।
দিস ইজ দ্য থিং প্রিয় শ্রোতা, অপরাধ করে কোনোদিন কোনো কিছু পাওয়া যায় না। সময় ক্ষণিকের জন্য একটা ইলিউশন তৈরি হয়, অদ্ভুত ভালো লাগার তৈরি হয়, টাকা আসে, অন্যায় করে আনন্দ পাওয়া যায়, কিন্তু তার পরের যে দুর্বিষহ জীবন, ড্রাগ যখন কেউ নেয় তখন অন্যরকম একটা উন্মাদনা ভেতরে তৈরি হয়, কিন্তু সেটার যে রিয়াকশন সেটা সারা জীবন জুড়েই বয়ে বেড়াতে হয়। অপরাধ ঠিক ওই ড্রাগের মতোই। যাই হোক, ডক্টর তাজুল ইসলাম যিনি আমাদের সঙ্গে আছেন তিনি ভালো বলবেন আজকে, কারণ পুরো বিষয়টা তিনি শুনেছেন। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, তাজুল ইসলাম কি বলার আছে আপনার আজকের এই ঘটনা শুনে?
তার গল্পটা একটু ভিন্ন রকমের। আমরা গতানুগতিক ভাবে অন্যান্য অনুষ্ঠান যেরকম দেখি যে জটিল চিৎকার থাকে অথবা খুব বেশি অপরাধে মাসামাসিক মানসিক কাজে বিচার থাকে, ইন্ডিয়াতে তো তেমনটা লক্ষণ নয়। যে একেবারে দোয়া তুলতে পাতা কেন, সে শুরু করত মারধর ছিল, অল্প নেশাও করত, অর্থাৎ একেবারে নিম্ন বালক ছিল সেরকম বলা যায় না, সেটা কিছুটি কারণে ছিল। কিন্তু তারপরেও সে যে ঘটনাটা ঘটিয়েছে, একটা মেয়ে সে পছন্দ করত, সেই পছন্দের মেয়ে অন্য একটা ছেলে খারাপ মন্তব্য করে, সে এটা সংস্কৃত সহ্য করতে না পারে সে এই ছেলেকে একবারে মেরে ফেলেছে। এটা কিন্তু এই তার এই প্রবণতা দিয়ে বা তার এই চরিত্রকে ব্যাখ্যা করা যায় না। এটা হচ্ছে, এটা হতে পারে আমরা দেখলাম তার অন্যান্য দিকে ইতিহাসও জানা গেল যে সে অন্য দিক থেকে এত বেশি ব্যর্থ বা খারাপ কিছু করা হচ্ছে না, আগেও করেনি, এখনো তেমন করতেছে না। যদি তাই হয়ে থাকে তাহলে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা করতে হবে, এবং বিচ্ছিন্ন ঘটনাটা কেন করে এটা আমাদের একটু মনে রাখতে হবে। এটা হচ্ছে এই যে অল্প বয়সে যখন একজনকে খুব পছন্দ করে ফেললে, কিছু কিছু ছেলেদের বৈশিষ্ট্য হচ্ছে তার ইউনিভিটের টাইপের থাকা, অর্থাৎ তারা তার মনের গোপন অভিলাষটা বা ভালোবাসাটা প্রকাশ করতে পারে না বা করে না, করার মতন সবকিছুই তারা থাকে না, তারা নিজের ভিতরে এটাকে খুব লালন করে। এই যে যারা নিজের ভিতরে সবকিছু লালন করে, নিজের মনের ভিতরে সবকিছু আটকে রাখে অথচ প্রকাশ করে না, তারা কিন্তু আপাত দিক থেকে বাহ্যিক দিক থেকে তাদেরকে শান্ত বলে মনে হতে পারে বা তাদের দ্বারা খুব নৃশংস ঘটনা ঘটবে না এরকম মনে হতে পারে, কিন্তু কখনো কখনো তাদের ভিতরে আবেগগুলি কখনো কখনো এত বেশি মানে জমে যেতে পারে, এত বেশি ক্ষুব্ধ এবং আউটরিচ হয়ে যেতে পারে, যে কারণে তারা ঠান্ডা মাথায়ও তারা অনেক বড় ধরনের গুরুতর অপরাধ করতে পারে। ইমনের ব্যাপারে সে তৈরি করেছিল, এবং ইমন শেষ পর্যন্ত ধরা খেয়েছে তার বোনের ছেলের কাছে, সে তাকে বলছে তিনশো কিভাবে ঠিক করলে তুমি নেবে না, এছাড়া অপরাধ করে তাদেরকে একটা কথা ভাবতে হবে যে তাদের খারাপের দিকটা কিন্তু আশেপাশে সব মানুষই জানে, হয়তো তাদেরকে স্পষ্ট করে বলে না, কিন্তু এই সত্য শিশুকে কিন্তু খারাপ তো তাতে ইমন তার এই শিশুর কাছ থেকে আমরা দেখি খারাপ কাজে বড়রা কিন্তু যত শিশুদের কেন তারই মনে তেমন লাগে না, কিন্তু শিশুরা যখন খারাপ কথা বলে খারাপ কুণ্ঠিত করে যে তুমি ভালো নয় তুমি খুব খারাপ, তখন কিন্তু তাদের ভিতরে বেশ হয় এবং তার ভিতরে এক ধরনের আন্দোলন তৈরি হয়, মনে হয়তো এরকম হয়েছিল সেই জন্য হয়তো মানসিকভাবে একটা পরিবর্তন তার ভিতরে এসেছে যে না আমি কাজটা ভালো করিনি এবং এটার একটা স্বীকৃতি দেওয়া দরকার, সেই জন্য হয়তো কনফেশন করার জন্য আমরা এগুলোর কাছে কাজে করতে পারি, কিন্তু সেই যে অন্যায়টা করেছে সেই অন্যায়টা যে খুবই খারাপ কাজ করেছে এটা কাছে আসতে পারি।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর তাজুল ইসলাম আপনার মূল্যবান মতামতের জন্য।
আপনাদের সবাইকে ধন্যবাদ।
বেশ কিছু টেক্সট আমরা পেয়েছি প্রিয় শ্রোতা। ফিরোজ লিখেছেন গাজীপুর থেকে, ভাইয়া আমি খুবই অবাক হলাম, মোটামুটি শান্ত স্বভাবের একটি ছেলে খুন করে ফেলল, অবিশ্বাস্য, তারপরও সবকিছুই সম্ভব। নাদিরা ফার্মগেট থেকে লিখেছে, আচ্ছা এ কেমন ভালোবাসা যে মেয়েটিকে ভালোবেসে একটা খুন করে ফেলল অথচ মেয়েটি জানতেও পারল না। সাব্বির নরসিংদী থেকে লিখেছে, ভাইয়া আপনি কিভাবে সহ্য করেন, আমরা শুনেও শিউরে উঠি আর আপনি আপনার সামনে বসিয়ে শুনছেন, ওকে পুলিশে ধরিয়ে দেওয়া উচিত। রনি চট্টগ্রাম থেকে লিখেছে, ইমন ওর ভুল বুঝতে পেরে কনফেস করেছে ভালো কথা, কিন্তু খুনের শাস্তি তো ও পেল না। মায়া মিরপুর থেকে লিখেছে, ভাইয়া জেবিএসবির প্রতিটি পর্ব আমাদের জন্য নতুন শিক্ষা, আমি আশা করি অনুষ্ঠানটির মাধ্যমে সমাজে এবং আমাদের দেশে অবশ্যই পরিবর্তন ঘটবে। ধন্যবাদ আপনাকে এবং আপনার টিম জেবিএসবি কে, অনেক অনেক ধন্যবাদ এরকম কমেন্টস করবার জন্য। ওকে কি বলার আছে ইমন আপনার?
আমার একটা কথাই বলা আছে, আসলে অপরাধ অপরাধই হয়, তা ছোট হোক বড় হোক, আমি চাই না যে আমার মতো অপরাধ কেউ করুক আর এখানে আমার মতো কেউ অপরাধ করে যে এখানে না আসুক, কারণ অপরাধও করবে না তাহলে এখানেও আসতে হবে না, আর কাউকে বলতে হবে না যে আমি অপরাধ করছি। আসলে এটার মতো কোনো ঘৃণার পৃথিবীতে কোনো কিছু নেই, কোথাও আমি সবকিছু ছেড়ে দিছি, আমি কোনো ড্রাগস নেই না, কোনো অপরাধের সাথে জড়িত নাই। আমাকে অনেকে অনেক সময় এখনো ডাকে যে আসো কাজ করি, ভালো থাকতে পারবা, ভালো খাইতে পারবা, কিন্তু আমি এখন করি না, কোনো কিছুই করি না, প্রায় এক বছর হয়েছে সবকিছু ছেড়ে দিছি, ড্রাগসও নেই না। তারপরও আমি জানি কেউ এই সমাজের, আমি মরার আগ পর্যন্ত কেউ আমাকে বিশ্বাস করতে পারবে না বা বিশ্বাস করার কথাও না। তো আমি একটা কথাই সবাইকে বলবো যে মানে কেউ যদি এরকম আমার মতো অপরাধে জড়িয়ে পড়েন তাহলে যত তাড়াতাড়ি সম্ভব বের হয়ে আসেন, তাহলে যতটা দেরি করবেন আপনি আপনার জন্য ততটাই ক্ষতি।
অনেক ধন্যবাদ আপনাকে আপনার এই মূল্যবান কথাগুলোর জন্য। প্রিয় শ্রোতা, আমরা আজকের এই অপ্রিয় সত্যটি লাখো মানুষকে এই জন্যই জানিয়েছি, কারো জীবন যেন ওর মতো না হয়। একটা কথাই আছে, একজনের ভুল হাজার জনের শিক্ষা, সুতরাং একজন ভুল করলে, অপরাধ করলে, সেই অপরাধ এবং ভুল থেকে তার যে অনুতপ্ত হওয়া, তার যে প্রাশ্চিত্য, সেটা থেকে আমরা যেন সবাই শিক্ষা নিই। আমরা আজকের মতো শেষ করতে চাই রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, তবে তার আগে বরাবরের মতোই আর যে রাজু আমাদেরকে পড়ে শোনাবে এই সপ্তাহের কোন বন্ধুটি যিনি আমাদেরকে চিঠি বা মেইল পাঠিয়ে কনফেস করেছেন।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ সবাইকে। আমি শিকদার সাইদুল ইসলাম বলছি। আমি নিজে তেমন কোনো খারাপ কাজ করি না, কিন্তু যে কথাটা বলার জন্য আমি চিঠি লিখছি সেটাও এক প্রকার অপরাধ বলে আমি মনে করি। আমার অপরাধ হচ্ছে আমি সবসময় অন্যকে কুমন্ত্রণা দেই, খারাপ কাজের পরামর্শ দেই, যেমন কাউকে একাধিক বিয়ে করার জন্য পরামর্শ দেই, আবার কারো যাতে বেশি টাকা পয়সা খরচ হয় সেই পরামর্শ দেই, কারো সংসারে যাতে ঝগড়া লেগে থাকে সেই কথা বলি, কারো যাতে ক্ষতি হয় সেটি আমি চাই, কিন্তু কেন আমি চাই সেটি নিজেও জানি না। জীবনের এই বয়সে এসে আমার ভুল ভেঙে গেছে, আমি বুঝতে পারছি যে আমি যেটা করছি সেটা ভুল করছে, আমি নিজেকে আসলে কন্ট্রোল করতে পারি না, কেন জানি হয়ে যায়। আমি জানি আমি সত্যি ভুল করছি আর এর জন্য আমি লজ্জিত। আমি চাইব এরপর থেকে আমি যাতে আর এই কাজ না করি, এবং পাশাপাশি এই রকম কাজ আরো যারা করছেন তাদের প্রত্যেককে বলছি এই কাজ যেন আর না করেন, আর এর জন্য যে শাস্তি হয় তা আমি মাথা পেতে নিতে রাজি আছি। ধন্যবাদ সবাইকে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
অনেক অনেক ধন্যবাদ রাজু, একই সাথে ধন্যবাদ এই বন্ধুটিকে। আমরা বারবারই একটা কথা বলি, একজনের ভুল হাজার জনের শিক্ষা হোক, এবং সেই শিক্ষাটি হোক নিজের জীবনকে সুন্দর করে করবার জন্য। আমরা চাই একটি অপরাধমুক্ত সমাজ, একটি অপরাধমুক্ত পরিবার। যাহা বলিব সত্য বলিবতে যারা আসেন নিজের বিবেকের তাড়না বোধ থেকে আসেন, প্রতি মুহূর্তে তারা দংশিত হন, তারা যতদিন পৃথিবীতে বেঁচে থাকবেন এই অপরাধ বোধ নিয়ে ভালো কিছু করে যাক দেশের জন্য, নিজের জন্য, সমাজের জন্য, সেই কমিটমেন্ট নিয়েই তারা যাহা বলিব সত্য বলিবতে আসেন। কিন্তু তাদের জীবন শুনে আপনি যদি সচেতন হন, তাহলেই আমরা বলতে পারব আমাদের মূল জায়গাটি, আমাদের যেই মোটোটি, সেটা অনেকখানি সাকসেস। আরো একজন বন্ধুকে নিয়ে আমরা রবিবার রাত ১২টায় আরো একবার আপনার দরজায় কড়া নাড়ব। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন। আর জিকেপিআই এবং তার টিমের পক্ষ থেকে শুভ রাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব। চল্লিশ কোটি ভোক্তার প্রিয় পানীয়, ১৮ কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবেই, সুন্দর আগামীটা তারা গড়বেই। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।